This track was downloaded from FusionBD.com.
ভয়ে কখনো গা ছমছম করে
অনেক বেশি ভালো
কখনো সিঁড়ি উঠবে সারা সময় ভাববেন এও কি সম্ভব। এবার কুয়াশায় শুনলেন রোমাঞ্চকর এক কাহিনী, আজ রাত 11টার খবরের পর শুধুই এবিসি রেডিওতে। স্বাগত সবাইকে, রেডিও 90.1 বে শুরু হয়ে গেছে রহস্যের আয়োজন, যার নাম হচ্ছে কুয়াশা, এবং সঙ্গে আছি আমি শারমিন,
আমি অনিন্দ।
আর আমাদের লিখে পাঠাবার ঠিকানা শুরুতে জানিয়ে দিচ্ছি, যে কোনো মোবাইল থেকে 111 অবশ্যই আগে এবিসি লিখে একটা স্পেস দিয়ে তারপর আপনার কথা বা যেটা লিখতে চাইছেন সেটা লিখে 111 পাঠিয়ে দিতে হবে। আর আজকে আমাদের কাহিনী যথারীতি শুরু করবার আগে জানিয়ে দিচ্ছি, অনেক বন্ধু আমাদেরকে অনেক কাহিনী পাঠিয়েছে, অনেক গল্প পাঠিয়েছে যেগুলো আমরা সম্প্রচার করেছি, এবং নিয়মিত করে ছোট ছোট আকারে যারা গল্প পাঠে সেগুলো আমরা পড়ে দিই প্রতি আয়োজন। তো শুরুতেই আমি ঠিকানাটা জানিয়ে দিচ্ছি, যে ঠিকানায় আমাদেরকে গল্প পাঠাতে হবে, অর্থাৎ আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে kuasha@fm8920@gmail.com। আর এবিসি রেডিওর মেইলিং অ্যাড্রেস, অর্থাৎ যে ঠিকানায় পাঠাতে হবে, পোস্ট করতে হবে বা পৌঁছে দিয়ে যেতে হবে, সেটা হচ্ছে ঢাকা ট্রেড সেন্টার, এবিসি রেডিও, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারবান বাজার, ঢাকা। আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গেছি, মাঝখানে সেকেন্ড ফ্লোর দিতে হবে এবিসি রেডিও সেকেন্ড ফ্লোরে। আর আরজি শর্মিলের ফ্যান পেজ আছে, যদিও সেখানে খুব কমই পাঠানো হয়, সেখানকার ইনবক্সেও পাঠানো যেতে পারে, ছোট আকারে গল্প বা পুরো গল্প পাঠানো যেতে পারে, কোনো সমস্যা নেই সেখানে। আজকে আমাদের মূল কাহিনীতে যাবার আগে এখন আমি বলছি, তার আগে দুটো বন্ধু আমাদেরকে গল্প পাঠিয়েছে, আমরা চেষ্টা করবো পড়তে, কিন্তু তার আগে মূল কাহিনীতে যাবার আগে আমি একটি কাজের খবর জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এখন মোবাইলের ব্যালেন্স ফুরিয়ে গেলেও নেই কোনো চিন্তা, কারণ আপনার মোবাইল এবং আপনাকে চাঙ্গা করার জন্য আছে দারুণ এক অফার। বন্ধুরা, রবি চাঙ্গা অফারে এখন যত খুশি তত বার 28 টাকা রিচার্জে 300 টাকার বেশি, এবং 58 টাকা রিচার্জে পাচ্ছেন 750 টাকার বেশি বোনাস। আর সেই সাথে চাঙ্গা রিচার্জ কার্ডটি যে কোনো জেনারেল স্টোরে জমা দিলে পাচ্ছেন প্রাণের ফুটো অথবা পাওয়ার এনার্জি ড্রিঙ্কের 250 ml বোতলের 6 টাকা ছাড়। তাই চাঙ্গা হতে আর দেরি কিসের, এবার ব্যালেন্স চাঙ্গা রাখুন আর নিজেও যা থাকুন চাঙ্গা, সারাক্ষণ জ্বলে উঠুন আপন শক্তিতে। রবি জানিয়ে দিলাম কাজের খবর, কিন্তু মূল যে খবরটা বলতে চাচ্ছি আজকে, যেটা প্রতিবার আমরা বলি যে দুর্বল চিত্তের লোক অথবা যারা প্রাপ্ত বয়স্ক নন, অর্থাৎ 18 বছরের নিচে যাদের বয়স, তাদেরকে এই শো বা এই আয়োজনটা শোনার জন্য সবসময় আমরা বারণ করে থাকি, এমনকি যে অসুস্থ আছেন, কারণ কিছু সাউন্ড এফেক্ট থাকে আমাদের এরকম, যেটা নাকি অসুস্থ মানুষের পক্ষে হঠাৎ কোন রকম একটা শব্দ বা চিৎকার শব্দ না থাকে তাহলে তো রেডিওতে বোঝানো যাবে না যে আমরা কি বোঝাতে চাইছি। আর আজকের আয়োজনটা বিশেষ করে এটা অবশ্যই যারা প্রাপ্তবয়স্ক তারা শুনবেন, এবং যারা দুর্বলচিতে তারা তো অবশ্যই নয়, এটা কিন্তু আমরা ফেসবুকের আমাদের যে ফ্যান পেজ আছে সেখানে ভালো আমরা এই সতর্কীকরণ বাণীটি লিখে দিয়েছি। তো আমার মনে হয় অনিন্দের কাছে দুটো গল্প আছে, অনিন্দের প্রথম গল্পটা শুরু করো, আমরা একটা গল্প বোধ হয় শুনবার সুযোগ পাবো হয়তো আমাদের হাতে, আমরা তাড়াতাড়ি আজকে গল্পটা শুরু করি।
গল্পটা পাঠিয়েছে ওয়াহিদ খুলশিচিটা থেকে, চট্টগ্রাম থেকে পাঠিয়েছে। এটা তার এক বন্ধুকে নিয়ে লেখা, মেহজাবিন আজিজ সাইমা, ওয়াহিদের খুব ভালো একজন বন্ধু। তার সাথে জড়িত কিছু ঘটনায় ওয়াহিদ আমাদের সাথে আমাদের মাধ্যমে আসলে আমাদের বন্ধুদেরকে জানাতে চেয়েছেন। সাইমা আগে একটা ভাড়া বাসায় থাকতো, ওয়াহিদের যে বন্ধু সেই সাইমা একটা ভাড়া বাসায় থাকতো, পরবর্তীতে সাইমার বাবা আজিজুর রহমান সাহেব ভাড়া বাসা থেকে পরে তার বন্ধুর মাধ্যমে একটা বাড়ি কেনেন এবং পরবর্তীতে সেই বাড়িতেই সাইমারা বসবাস করা শুরু করে এবং এখন পর্যন্ত সাইমারা সেই বাড়িতেই আছে। এই বাড়ির মানে পুরো ফ্যামিলি যে থাকে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে থাকে, ভেতরের যে পরিবারের সদস্য আছে তারাই শুধু এটা বুঝতে পারে। যেমন একদিন রাতে সাইমার মা পানি খাবার জন্য রাতে রান্নাঘরে গিয়ে দেখে যে একটা প্লেটে কিছু খাবার পড়ে আছে, কিন্তু তিনি ভালোভাবেই জানেন যে রাতে শোবার আগে তাদের যে গৃহ পরিচালিকা আছে তার মাধ্যমে ঘরের সব খাবার এটো বাসন এগুলো সব ধুয়ে রেখেছিল, কিন্তু এই খাবার কোত্থেকে আসলো সেটা উত্তর পায়নি। পরবর্তীতে তার মা আসলে ভেবেছে যে সাইমার বড় বোন প্রেগনেন্ট, সে হয়তো রাতে কিছু খেয়েছে, এই কারণেই সে আর এটা খুব একটা কেয়ার করে নাই। পরবর্তীতে এরকম চলতে থাকলো। এখন সাইমার বড় বোন হঠাৎ বলে বসলো যে সে মাঝে মাঝে রাতে গভীর রাতে বাচ্চার কান্না শব্দ শুনতে পায়, একদম ছোট বাচ্চার কান্না যেরকম হয় অনেক তীক্ষ্ণ সেরকম একটা শব্দ শুনতে পায়। যাই হোক, এভাবে দিন যেতে থাকলো, সাইমার বড় বোনের একটা বেবি হলো, ধীরে ধীরে বেবিটাও বড় হতে লাগলো। তবে বেবিটা প্রায় আপন মনে হাসতো আর কোথায় যেন তাকিয়ে থাকতো, মানে এমন ভাবে তাকিয়ে থাকতো যেন কাউকে দেখছে। একদিন সাইমার বেবিটাকে নিয়ে সন্ধ্যায় বসে টিভি দেখছে, তখন বেবিটার বয়স প্রায় 4 বছর। সাইমা খেয়াল করলো বেবিটার জানালার পর্দার দিকে তাকিয়ে হাসছে এবং হাততালি দিচ্ছে। হঠাৎ বেবিটা জানালার দিকে তাকিয়ে বলে বসলো যে আঙ্কেল আঙ্কেল বাবুটা কোথায়। কিন্তু সাইমা যখন ঘুরে দেখলো যে পর্দার কাছে বা জানালার কাছে কেউই দাঁড়ানো নাই, আর এক পর্যায়ে সে জন্মদিন উপলক্ষে সে বেবিটার জন্মদিন উপলক্ষে 4 বছর পূর্ণ হয়েছে জন্মদিন উপলক্ষে একটা মিলাদের আয়োজন করলো বাসায়। মিলাদ শেষে হুজুর যাবার সময় হঠাৎ করে ওই বেবির যে মা মানে সাইমার বড় বোনকে বললো যে এই বাচ্চাটা কোথায় থাকে সেই রুমে সে যেতে চায় হঠাৎ করে। পরে মৌলভীকে নিয়ে যাওয়া হলো এবং মৌলভী পরে বললো যে এই শিশুটা যে রুমে থাকে সেই রুমে একটা বড় প্রাপ্তবয়স্ক এবং একটা বাচ্চা জিন থাকে যার সাথে এই বাচ্চাটা কথা বলতে পারে, এরকম একটা ঘটনা। এবং তারা এখনো বেশ ভীতিকর অবস্থার ভিতর আছে এবং তারা এখনো সেই বাড়িতে বসবাস করছে।
আচ্ছা, যে গল্পটা লিখে পাঠিয়েছে তার নামটা একটু বলে দাও যে পাঠিয়েছে।
হ্যাঁ, ওয়াহিদ খুলশিদ চট্টগ্রাম থেকে।
আমরা মূল গল্পে আজকে বেশ আগেই শুরু করে ফেলবো, অর্থাৎ এই আওয়ারে, আর বেশিক্ষণ আমাদের হাতে সময় নেই, কিন্তু ছোট্ট বিরতি দিব। কিন্তু বিরতিতে যাবার আগে আরো একটি খবর জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে বন্ধুরা আপনারা নিশ্চয়ই জেনে গেছেন দ্রুত গতির 3G ইন্টারনেট অভিজ্ঞতা নিয়ে এসেছে গ্রামীণ ফোন। কেউ ভাবছেন আজ নেবো, কেউ ভাবছেন কাল নেবো। চমক হচ্ছে গ্রামীণ ফোন মাত্র 400 টাকায় প্রমোশনাল অফার নিয়ে এসেছে 512 KBPS এর 2GB স্ট্যান্ডার্ড প্যাক। অ্যাক্টিভেট করতে জাস্ট ডায়াল করুন *500*#56# আর যুক্ত হয়ে যান দেশের সবচেয়ে শক্তিশালী 3G দুনিয়ার সাথে। ব্রাউজ করার আগে চেক করে নিন আপনি 3G কভারেজের ভেতর আছেন কিনা। ইতিমধ্যে ঢাকার বসুন্ধরা, বাড়িধারা, গুলশান, বনানী, চিটাগাং ও সিলেট 3G কভারেজে চলে এসেছে এবং খুব শীঘ্রই ছড়িয়ে যাবে সারা দেশে। তো এবার আপনার পালা, ইচ্ছে হলে চলো বহুদূর। আরো বিস্তারিত জানতে ভিজিট করুন www.graminphone.com এই ঠিকানায়। একটা ছোট্ট বিরতি, তারপরে আবারও ফিরে আসছি। ফিরে এসে আপনার মূল গল্পে চলে যাবো। আরেকবার স্বাগত জানাচ্ছি রহস্যের আয়োজন কুয়াশার সঙ্গে আছি শর্মী,
আমি অনিন্দু।
আর শুরুতে বলে দিচ্ছি আমাদের লিখে পাঠাবার ঠিকানা, যেকোনো মোবাইল ফোন থেকে 2221-এ এবং ABC রেডিওর ফ্যান পেজ আছে সেখানে লিখতে পারেন আপনি, এবং RJ শর্মীন RJSHARMEEN সেখানে লিখতে পারেন। তা আমার মনে হয় আজকে আমাদের কাহিনী শুরু করবার আগে আবারও বলছি, বারে বারে বলছি, ফেসবুকেও লিখে দিয়েছি সবাইকে, দয়া করে যাদের বয়স 18 বছরের নিচে তারা শুনবেন না, এবং দুর্বল চিত্তের ব্যক্তি বা অসুস্থ যারা তারা শুনবেন না, এবং বিশেষ করে যাদের সাউন্ডের বা অন্যান্য কিছু ফোবিয়া আছে বা ভয় পান ভয়ের গল্প শুনতে বা কোনো বিভৎস কিছু কিছু শুনতে ভয় লাগে তাদের জন্য আজকের কাহিনী না, আজকের কাহিনীটা লোমহর্ষক, সেটা আগেই বলেছি। তো শুরু হয়ে যাক আজকের কুয়াশার কাহিনী, সঙ্গেই থাকবে। আজ আপনাদের শোনাবো এমন এক অবিশ্বাস্য কাহিনী যা শুনে শিউরে উঠবে প্রতিটি মানুষ। মানুষ কতটা ভয়ঙ্কর হতে পারে, কতটা হিংস্র হতে পারে, তারই এক আশ্চর্য ঘটনা এবং এই ঘটনার প্রতিটি অংশ সত্যি। যে কাহিনী আজকে নিয়ে এসেছি সেটার ঘটনাস্থল বাংলাদেশ নয়, আমাদের পাশের রাষ্ট্র ভারত। 2006 ডিসেম্বরের আগে ভারতের উত্তরপ্রদেশের নয়ডা নামক অঞ্চলের নিছারি নামের গ্রামটির কোনো গুরুত্ব ছিল না কারো কাছে। বেশিরভাগ মানুষ হয়তো জানতই না যে এমন একটি গ্রাম কোথাও আছে। ভারত একটি বিশাল রাষ্ট্র, কত শত হাজার গ্রাম আছে এখানে। তাহলে এমন কি ঘটে গেল সেখানে যে এক মুহূর্তে উত্তরপ্রদেশের এই ছোট্ট গ্রামটিকে এনে দিল সবার নজরে? নিছারি হয়ে উঠল সারা ভারতের কাছে এক আতঙ্ক, এক রহস্যের নাম। কি এমন ঘটেছিল সেখানে, সেই কাহিনী আজ শোনাবো আপনাদের আজকের কুয়াশায়। 2006 সালের ডিসেম্বরে ভারতের প্রতিটি টিভি চ্যানেল আর প্রতিটি পত্রিকায় ছিল নিছারি গ্রামের নাম। গ্রামটির অবস্থান ভারতের উত্তরপ্রদেশের একটি অঞ্চলে, শহরটির নাম নয়ডা। উত্তরপ্রদেশে বিখ্যাত ইন্ডাস্ট্রিয়াল সিটি বলা হয় নয়ডাকে। রাজধানী দিল্লি থেকে খুব বেশি দূরে নয় শহরটি। আগেই বলেছি ভারত এক বিশাল দেশ, তাই এত বড় শহরগুলোর আকারও আমাদের দেশের শহরগুলোর তুলনায় অনেক অনেক গুণ বেশি বড়। বিভিন্ন সময় প্রচুর শিল্প কারখানা গড়ে ওঠার ফলে পুরনো এই শহরটা আস্তে আস্তে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। শহরটাকে অনেকগুলো সেক্টরে ভাগ করা হয়েছে, তবে এইসব সেক্টরের ফাঁকে ফাঁকে এখনো রয়ে গেছে অনেকগুলো পুরনো গ্রাম। সেই সব গ্রামের বাসিন্দারা এখনো খুব বেশি উন্নত জীবন যাপন করে না। আর এইসব গ্রামগুলোর মধ্যেই একটা গ্রামের নাম নিছারি। এই গ্রামের বেশিরভাগ বাসিন্দাই গরিব, কাজের সন্ধানে বিভিন্ন রাজ্য থেকে এখানে এসে বসত করছে। তারপরেও ভারতের আর সব গ্রামের মতোই এই গ্রামটিতেও স্থানীয় লোকজন তাদের ছেলে মেয়ে নিয়ে বেশ নিশ্চিন্ত মনেই এতদিন বসবাস করে আসছিলেন। কিন্তু হঠাৎই তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এক ভয়াবহ বিপদের আশঙ্কায় নিঠারির প্রতিটি সাধারণ মানুষ সন্ত্রস্ত হয়ে উঠল। নিঠারি গ্রামে একটি উঁচু পানির ট্যাঙ্ক ছিল, যার নিচে গ্রামের ছেলেমেয়েরা খেলাধুলা করত। এই ট্যাঙ্ক থেকেই সারা গ্রামে পানি সরবরাহ করা হতো। একদিনের কথা, রিম্পা হালদার নামে 14 বছরের এক কিশোরী সেখানে একা একা খেলা করতে গিয়েছিল। তার বাবা মা এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করেনি, কারণ সবসময় ছেলেমেয়েরা সেখানে খেলে, বিপদের কোনো আশঙ্কার কথা তারা কল্পনাও করেনি। কিন্তু সন্ধ্যা হয়ে গেলেও মেয়েটি সেখান থেকে ফিরল না। রিম্পা হালদার আর কোনো দিনও ঘরে ফিরে আসেনি। ওই দিন বিকেলের পরে আর কেউ তাকে কোথাও দেখতে পায়নি। তার বাবা মা তাকে অনেক খুঁজেও পেল না কোথাও। ভয়ার্ত এবং আতঙ্কিত হয়ে তার বাবা অনিল হালদার নিছারি গ্রামের পুলিশ চৌকিতে গিয়ে মেয়ে হারিয়ে যাবার রিপোর্ট করল।
আমি একটা হারানো রিপোর্ট করব, কোথায় করব?
হ্যাঁ, তো এখানেই করবেন?
না মানে কার কাছে যেতে হবে?
ওই ডান দিকের ঘরে যান।
স্যার, আমার মেয়ে হারিয়ে গিয়েছে, খুঁজে পাচ্ছি না, একটা রিপোর্ট।
কখন থেকে খুঁজে পাচ্ছেন না?
বিকেল থেকে, পানির ট্যাঙ্কের পাশে বসে খেলছিল, এরপরে আর বাসায় ফিরে আসেনি।
কি নাম আপনার মেয়ের?
রিম্পা হালদার।
বয়স কত?
14। স্যার, এই যে এই যে আমার মেয়ের ছবি।
আত্মীয় স্বজন বাসায় খোঁজ দিয়েছেন?
নিয়েছি স্যার, ও বাড়িতে না বলে কোথাও যায় না।
আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমরা দেখছি।
এই ঘটনার প্রায় এক মাস পরের কথা, একই জায়গা থেকে গায়েব হয়ে গেল বিনা নামের আরেকটি বাচ্চা মেয়ে। পুলিশের কাছে আবার অভিযোগ দেওয়া হলো। বাচ্চাটির বাবা মা পুলিশের কাছে গিয়ে কান্নাকাটি করতে লাগলেন, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেওয়ার আগেই একের পর এক ঘটতে শুরু করলো রহস্যময় ঘটনা। গায়েব হতে শুরু করলো একের পর এক শিশুরা, ওই একই জায়গা এবং তার আশেপাশের এলাকা থেকে। এইসব বাচ্চারা পানির ট্যাঙ্কের আশেপাশে খেলছে। দিন শেষে ঘরে ফিরল না এরা একজনও। একে একে সবকটি বাচ্চাই হারিয়ে গেল। হারিয়ে গেল জিয়তি, রচনা, পুষ্পা, ম্যাক্স, পায়েল, হাসসহ আরো অনেকগুলো বাচ্চা। এদের বেশিরভাগই ছিল মেয়ে। এবার টনক নড়ল গ্রামের লোকের। হারিয়ে যাওয়া বাচ্চাদের বাবা মায়েরা পাগলের মতো হয়ে ছুটে গেল পুলিশ চৌকিতে। কিন্তু ওই গ্রামের শিশুদের ওপর যেন অভিশাপ নেমে এসেছে। পরের ছয় মাসে ওই গ্রামে একই জায়গা থেকে গায়ে ভরে অসংখ্য শিশু একের পর এক অভিযোগ জমা করতে লাগলো পুলিশের কাছে। কোথায় হারিয়ে যাচ্ছে গ্রামের সব শিশুরা? গ্রামবাসীরা ভয়ে আতঙ্কে যেন দিশেহারা হয়ে গেল। কিন্তু পুলিশ কিছুই করতে পারছিল না। বারবার করে সব জায়গায় খুঁজেও কোথাও কোনো নাম নিশানা কিচ্ছু পাওয়া গেল না তাদের। এতগুলো বাচ্চা যেন হাওয়ায় মিলিয়ে গেছে, পুলিশ কোনো ক্লু পাচ্ছিল না। কি হয়ে থাকতে পারে বাচ্চাদের সঙ্গে, আর এতগুলো বাচ্চা হারিয়ে যাচ্ছে বা কিভাবে? যেসব পরিবারের বাচ্চারা হারিয়ে গেছে তারা পাগলের মতো দিন রাত ধর্ণা দিতে লাগলো পুলিশের কাছে। নানা রকম জল্পনা কল্পনা আর গুজব ছড়িয়ে পড়লো বাতাসে। কেউ কেউ বলতে লাগলো বাচ্চাগুলোকে অপহরণ করে তাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেয়া হয়েছে। আবার কেউ বলতে লাগলো এসব বাচ্চা মেয়েদের বিক্রি করে দেয়া হয়েছে কোনো পতিতালয়ে। এলাকার মধ্যে এমনকি ভূতের ভয় ছড়িয়ে পড়ল। মানুষ ওই জায়গা থেকে অভিশপ্ত বা ভূতের আছর হয়েছে বলে ভাবতে শুরু করলো। নিশ্চয়ই পানির ট্যাঙ্কের কাছে কোনো ভূত প্রেত আছে যা বাচ্চা কাচ্চাদেরকে তুলে নিয়ে যাচ্ছে। পানির ট্যাঙ্কটার আশেপাশের এলাকা তন্ন তন্ন করে খোঁজা শুরু করলো পুলিশ, কিন্তু কোনো লাভ হলো না। কিছুতেই বোঝা গেল না বাচ্চাগুলো ঠিক কিভাবে হারিয়ে গেছে। আগেই বলেছি নয়ডা শহর অনেকগুলো সেক্টরে বিভক্ত, আর নিঝারি গ্রামের বাসিন্দারা বেশিরভাগই শহরে দিনমজুরি বা কাজ করে নিজেদের পেট চালাত। গরিব ঘরের বাচ্চারা অনেক সময় শহরের বিভিন্ন বাসায় ঘরের কাজ করতে যেত। পানির ট্যাঙ্কটা ছিল নয়ডা শহরের 31 নম্বর সেক্টরের খুব কাছে। পুলিশ তাই ওই শহরের এলাকায়ও খোঁজাখুঁজি শুরু করল। ওই সেক্টরের বিভিন্ন এলাকায় গিয়ে ওই বাচ্চাদের সম্পর্কে কেউ কিছু জানে কিনা এমন জিজ্ঞাসাবাদ করা হলো অনেক মানুষকে, কিন্তু তারাও কেউ কিছু বলতে পারল না। গ্রামবাসী ভুতুড়ে এলাকা ভেবে ভয়ে ওই পানির ট্যাঙ্কের কাছে বাচ্চাদের যেতে কঠোরভাবে মানা করে দিল। কিন্তু খেলার নেশায় ছোট ছোট বাচ্চারা প্রায় ভুলে যেত এই নিষেধাজ্ঞার কথা। তারা খেলতে যেত আবার সেখানে, আর কখনোই খেলতে না। এভাবে 1.5 বছরে সে গ্রাম থেকে হারিয়ে গেল 20 তারও বেশি বাচ্চা নিয়ে। পুলিশ দেশের বিভিন্ন পতিতালয়ে খোঁজ চালিয়েছিল এই ভেবে যে তাদের হয়তো এসব জায়গায় বিক্রি করে দেওয়া হচ্ছে, কিন্তু না, নিছারের এই বাচ্চাগুলোর খোঁজ কোথাও পাওয়া গেল না। নিছারের কেস পুলিশের কাছে এক অধরা রহস্য হয়ে রয়ে গেল। এভাবেই হয়তো চলত, কিন্তু হঠাৎই এইসব ঘটনা থেকে একেবারেই আলাদা একটি হারিয়ে যাওয়ার ঘটনা ঘটল, যা পুলিশের সামনে আবার মেলে ধরল নিঠারি কেসের রহস্য সমাধানের সম্ভাবনা। নিঠারি গ্রামের এক তরুণী মেয়ে পায়, বয়স 21 কিংবা 22 বছর। একদিন সকালে সে বাড়ি থেকে বের হলো কাজ করতে শহরে যাবার উদ্দেশ্যে। বেরাবার সময় তার বাবা নন্দলালকে সে বলে এসেছিল শহরের 31 নম্বর সেক্টরের বাসিন্দা মনিন্দার সিং এর বাড়িতে কাজের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছে সে। কিন্তু সন্ধ্যা হয়ে গেল, পায়েল ঘরে ফিরে এলো না। তার বাবা নন্দলাল খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে মেয়েকে খুঁজতে বের হলেন। 31 নম্বর সেক্টরের মনিন্দার সিং এর বাসায় গিয়েও উপস্থিত হলেন, কিন্তু বাড়িতে তখন মনিন্দার সিং ছিল না। তার চাকরটাকে ফিরিয়ে দিল এই বলে যে এমন কোনো মেয়ে সেখানে আসেনি। আরো কয়েক জায়গায় খোঁজাখুঁজির পর মেয়েকে না পেয়ে নন্দলাল উপস্থিত হলো সেখানকার থানায়। পুলিশের কাছে অভিযোগ করলো যে তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে।
আমার মেয়ে, কি সমস্যা? আমার মেয়ে,
ওনাকে ভিতরে আসতে দিন। আপনি বসুন এখানে, শান্তন শান্তন বসুন, খুলে বলুন কি হচ্ছে।
আমার মেয়েকে অনেক খুঁজেছি, কোথাও পাচ্ছি না, সেই সকালবেলা বের হয়েছিল।
বয়স কত আপনার মেয়ে?
21 বছর। ইন্টারভিউ দিতে গিয়েছিল।
ইন্টারভিউ?
হ্যাঁ।
কোথায়?
ওই যে 31 নম্বর সেক্টরের বাড়ি নম্বর D5।
আপনি কি সেখানে গিয়েছিলেন খুঁজতে?
জি স্যার, কিন্তু সেই বাড়ির ঠাকুর বলেছে যে কেউ না কেউ ওখানে যায় নাই, কেউ আসেও নাই।
আপনার মেয়ের কাছে কোনো মোবাইল ফোন আছে?
জি স্যার আছে, কিন্তু যখনই ওকে পাচ্ছি না, ওর মোবাইলে অনেক ফোন করেছি, ফোনও বন্ধ। এমন তো কোনোদিনও করে নাই স্যার।
ওর কি কোনো শত্রু বা বয়ফ্রেন্ড?
না 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 স্যার, এমন কিচ্ছু না। আমার মনে হচ্ছে ওই মনিন্দর সিং ওকে গ্যাপ করেছে। আপনি দয়া করে তাকে ডাকেন স্যার, তাকে জিজ্ঞেস করেন আমার মেয়ে কোথায়। ওই লোকটা কোনো ভালো লোক না, আমি জানি, আমি জানি তো ওর কোনো হাত আছে।
ঠিক আছে ঠিক আছে, আমরা ব্যাপারটা দেখছি, আপনি বাসায় যান।
সব
যান, আপনি বাসায় যান, শান্তন।
নন্দলালের কাতর মিনতি দেখে পুলিশ ব্যাপারটা নিয়ে খোঁজ করার জন্য মনিন্দর সিং এর বাড়িতে গেল। সেক্টর 31-এর D5 নম্বর বাড়ি। দরজা খুলে দিল বাড়ির কাজের লোক।
কে ওদিকে?
দরজা খুলুন।
খুলছি তো। জি স্যার, আপনি স্যার?
মনিন্দর স্যারকে ডাকুন তো।
জি উনি তো বাড়িতে নাই স্যার।
কোথায় গেছে?
উনি চণ্ডীগড় গেছেন স্যার।
কবে গেছে?
1 হপ্তা আগে গেছেন উনি।
ও আচ্ছা, তা তিনি আসবেন কবে?
কালকে আসবেন বলে গেছিলেন।
এই ছবিটা দেখো তো, 3 দিন আগে কি এই মেয়েটা তোমাদের বাড়িতে এসেছিল তোমার মালিকের সাথে দেখা করতে?
দেখি না তো সব। 3 দিন আগে কি করে মালিকের সাথে দেখা হবে বলেন তো, উনি তো 1 হপ্তা ধরে শহরেই নাই, আমি একলা এই বাড়িতে আছি।
আচ্ছা ঠিক আছে।
জিজ্ঞাসাবাদে কোনো সূত্র না পেয়ে পুলিশ থানায় ফিরে এলো, কিন্তু নন্দলাল কিছুতেই তা মানতে চাইল না। সে বারবার জোর দিয়ে বলতে লাগলো অবশ্যই তার মেয়ে ওই বাড়িতেই গিয়েছিল, আর ওই মনিন্দর সিংকে ধরা হলে সব সত্য বের হয়ে আসবে।
সে হতেই পারে না, সব মিথ্যা কথা, ও মিথ্যা কথা বলছে। মনিন্দর সাহেব যদি ঘরে নাই থাকবে তাহলে আমার মেয়ে কেন যাবে সেখানে? ও আমার মেয়েকে ফোন করে ডেকে নিয়ে গেছে, ঘরে যদি না থাকে তাহলে ফোন করলো কিভাবে? তার
নন্দলাল জি আপনি বসুন, আর আমি তোকে মনিন্দর সিং এর খেয়াল করবো, আমরা তাকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করবো।
যদি সে না আসে তাহলে কি হবে সাহেব? ওর ঠাকুরকে ফোন করে সব বলে দিয়েছে। আমি বলছি সাহেব আপনি ওর গ্রামে যান, ওকে জোর করে ধরে নিয়ে আসেন সেখান থেকে।
নন্দলাল জি আপনি একটু শান্ত হন।
কি হবে শান্ত হবো আমি, আমার একমাত্র মেয়ে, তার ওই সাথে যে কোনো কিছু করতে পারে। সাহেব আমি আপনার পায়ে ধরছি সাহেব, আমার মেয়েকে বাঁচান।
পুলিশ ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেল। মেয়েটার সেলফোন রেকর্ড থেকে পরিষ্কার দেখা যাচ্ছিল যে যেদিন মেয়েটাকে পাওয়া যাচ্ছে না সেদিন থেকেই ওর ফোন বন্ধ রয়েছে। পায়েলের বাবা নন্দলাল বারবার সন্দেহ প্রকাশ করছে শুধুমাত্র একজনের উপর, আর সেটা মনিন্দর সিং। ফলে পুলিশও ব্যাপারটা যাচাই করে দেখতে চাইল যে নন্দলালের অভিযোগটা কতখানি সত্যি। মনিন্দর সিং এর গ্রামের বাড়ি চণ্ডীগড়ের পুলিশকে তার উপর নজর রাখতে বলা হলো, আর এইদিকে নয়ডাতে মনিন্দর সিং এর বাসার বাইরে তাকে হাতে নাতে ধরার জন্য পুলিশ একটা প্ল্যান করতে লাগলো। রাত দিন সবসময়ের জন্য সাদা পোশাকের পুলিশ মনিন্দর সিং এর বাসার উপরে নজর রাখতে লাগলো। এমন সময় একদিন তারা দেখলো একটা বড় গাড়ি এসে বাড়ির গেট দিয়ে ঢুকছে। মনিন্দর সিং বাড়িতে ফিরে এসেছে। সাদা পোশাকের পুলিশেরা দ্রুত তার গাড়ির পাশে গিয়ে তাকে ঘিরে দিল।
আপনি মনিন্দর সিং?
জি আমি। আপনারা
বের হয়ে আসুন।
কিস অবস্থা?
পুলিশ স্টেশন যেতে হবে আপনাকে।
কিন্তু কেন?
আপনার সাথে একটু জরুরি কথা আছে, চলুন আমাদের সাথে, পরে বলছি। তাই আমাদের সাথে যেতে হবে।
মরিন্দার আর কথা বাড়ালো না, পুলিশের লোকের সাথে চুপচাপ রওনা হলে পুলিশ চলে। তিনি যথেষ্ট প্রভাবশালী লোক ছিল, বড় ব্যবসায়ী হবার কারণে তার টাকা পয়সা যেমন ছিল তেমন ক্ষমতা। পুলিশকে চট করে ভয় পাবার লোক তিনি নন। থানায় বসে পুলিশের কর্তার সাথে কথা বলবার সময়ও তিনি সেটা মনে করিয়ে দিতে ভুললেন না।
ইন্সপেক্টর সাহেব, আপনি আমাকে যাতা লোক মনে করবেন না। আমি এখানকার বড় ব্যবসায়ী, আমার একটা মান সম্মান আছে। আমি কখনো কোনো মেয়েকে বাসায় ডেকে ইন্টারভিউ নেই না।
এই মেয়েটাকে চেনেন আপনি?
জি না, এই প্রথমবার দেখলাম।
ঠিক আছে, রানা ওনাকে নিয়ে আসো তো। দেখুন তো ওনাকে চিনুন কিনা।
কই না,
কি তুমি আমাকে চেনো না? বল বল, আমার মেয়ে কই? বল বল বল।
নন্দলালজি, নন্দলালজি থামুন 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 নন্দলালজি। তাহলে মনিন্দরজি, আপনি পায়েলকেও চেনেন না আর নন্দলালকেও না, তাই তো?
একই কথা আর কতবার জিজ্ঞেস করবেন?
যতবার আপনি পায়েলকে ফোন করেছিলেন ততবার? চার মাসে মোট 17 বার ফোন করেছেন আপনি। রিপোর্ট আমি চেক করেছি। এখন ভালোই ভালোই যা জানতে চাচ্ছি ঠিক করে জবাব দিন। আপনি তো পায়েলকে চিনতেন না?
হ্যাঁ চিন্তা, আমি এদের দুজনকেই চিন্তা।
তাহলে তখন মিথ্যা বললেন কেন?
কারণ পায়েল ছিল দুষ্টরিক্তা।
মানে?
হ্যাঁ, আমাকে সঙ্গ দেওয়ার জন্যই তো সে আসতো, আর এর জন্য আমি তাকে নিয়মিত টাকাও দিতাম, আমি তাকে প্রতি মাসের জন্য বেতন দিতাম। আর এসব তো নন্দলালও জানে, সে জেনে শুনেই তো তার মেয়েকে দিয়ে এসব করাতো। জিজ্ঞেস করেন তাকে।
নন্দলালজি,
এই শয়তান আমার মেয়েকে নিয়ে আটকে রেখেছে যেন ওকে আর কোনো টাকা না দিতে হয়। ওকে জিজ্ঞাসা করেন স্যার, ও জানে আমার মেয়ে কোথায়।
খবরদার উল্টাপাল্টা কথা বলবা না। জানো তোমার মেয়ের মতো কত মেয়ে আমার বাড়িতে আসে যায়, আমি কেন ওকে আটকে রাখবো?
তাহলে আপনি ওকে ওই দিন ডেকেছিলেন কেন?
ইন্সপেক্টর সাহেব, আমি সত্যিই ওকে ওই দিন বাসায় ডাকিনি। এটা ঠিক যে ও আমার বাসায় আসতো, কিন্তু ওই দিন তো আমি শহরেই ছিলাম না, আমি কেন ওকে ডাকবো? বরং ও গায়েব হয়ে যাওয়ার 2 দিন পরে আমিও ওকে ফোন করেছিলাম, কিন্তু ফোন বন্ধ পেলাম। এর পরের ঘটনা আর আমি কিছুই জানি না। আমিও বুঝতে পারছি না যে পায়েল কোথায় গেল।
পুলিশ মরিন্দর সিংকে ছেড়ে দিল, তবে বলে দিল যে যে কোনো সময় তাকে থানায় ডাকা হবে। নিজের সামাজিক প্রভাবের কারণে কিছুটা ছাড় পেয়ে গেল সে, কিন্তু পায়েলের কোনো খোঁজ পাওয়া গেল না। পুলিশ কোনো সূত্র খুঁজে পেল না পায়েলকে খুঁজে পাবার। মনিন্দর সিং যদি না দেখে থাকে তাহলে পায়েল সেদিন কেন 31 নম্বর সেক্টরে যাবার জন্য বের হয়েছিল? যদি সে সেখানে না গিয়ে থাকে তাহলে সে কোথায় গিয়েছিল, কে ওকে ডেকেছিল, পায়েল কখন কিভাবে গায়েব হলো, এই রহস্যের উত্তর কে দেবে? শুনছেন এবিসি রেডিও 90.2, চলছে রহস্যের আয়োজন। কুয়াশার সঙ্গে আছে আমি শামী,
আর আমি অনিন্দ।
এক অদ্ভুত ঘটনা শুনছি আজকে আমরা।
হ্যাঁ,
এক অদ্ভুত অন্তর্ধান হয়ে যাবার ঘটনা যে একটা, এবং এই প্রথম কুয়াশায় আমরা এমন একটা গল্প বা এমন একটা সত্যি ঘটনা, গল্প বলব যে সত্যি কাহিনী সম্প্রচার করছি যে আমাদের বাংলাদেশের নয়, বাংলাদেশের বাইরে। এবং অনেক বন্ধুরা অনেকদিন ধরে আমাদেরকে রিকোয়েস্ট করছিল, লিখে পাঠাচ্ছিল যে আমরা বাইরের কোনো কাহিনী নিয়ে, সত্যি ঘটনা নিয়ে বা কোনো কাহিনী নিয়ে কেন লিখি না, আমরা বিদেশি গল্পের
ছায়া
অবলম্বনে কাহিনী তৈরি করেছি, সম্প্রচার করেছি, কিন্তু সত্যি কোনো ঘটনা নিয়ে এই প্রথম। এবং এটি অত্যন্ত সাড়া জাগানো একটি সত্যি কাহিনী, অনেকেই হয়তো জানেন এই কাহিনীটি সম্পর্কে, কিন্তু আজকে কুয়াশায় বিস্তারিত ভাবে আমরা এটা জানাবার চেষ্টা করেছি। এবং অভিনয়ের মাধ্যমে যেটা আমরা করে থাকি কুয়াশায়, একে একে মেয়ে নয়ডা নামে, নয়ডা নামক একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ইন্ডাস্ট্রিয়াল সিটি বলা হয় দিল্লির, ইউপিতে দিল্লির একটি জায়গায়, যেখানে নিঝারি নামে একটি গ্রাম একসময় অক্ষত ছিল, সেই গ্রামটি সবার মুখে মুখে ফিরছিল সারা ভারতবাসী বলবো সারা বিশ্বের কাছে পরিচিত হয়ে গেল এক সময়, যেখান থেকে অনেকগুলো শিশু দেড় বছর মানে দেড় বছর সময়ের মধ্যে প্রচুর শিশু হারিয়ে গেছে। এবং আমরা দেখছি পায়েল নামে একটি মেয়েকে খুঁজছে তার বাবা, এবং কাহিনী ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে কি করে মেয়েটি হারিয়ে গিয়েছিল আমরা এখনো জানি না, আমরা জানবো একটু পরে বারোটার খবর, রাত বারোটার খবরের পর। সে পর্যন্ত কুয়াশায় শ্যামিন এবং অনিন্দর সঙ্গে থাকতে হবে। আর আমাদের লিখে পাঠাবার ঠিকানা যেকোনো মোবাইল ফোন থেকে 111 এবং আজ শ্যামিনের ফ্যান পেজ এবং এবিসির ফ্যান পেজ রয়েছে, সঙ্গেই থাকবে। ফিরে আসছি খবরের পর। রাত দশটার খবর পর আরো একবার স্বাগত জানাচ্ছি কুয়াশায়, আমি আছি সঙ্গে শর্মিং
আর আমি অনিন্দ।
আজকে আমরা যে কাহিনীটি বলছি, প্রথম আমরা দেশের সীমানা ছাড়িয়ে গেছি আমাদের পার্শ্ববর্তী দেশ অর্থাৎ ভারতে, ভারতের এক অঞ্চল উত্তরপ্রদেশের এক অঞ্চল যার নাম হচ্ছে নয়ডা, যে এরিয়াটা জায়গাটার নাম, এবং নিঠারি নামের একটি ছোট্ট গ্রাম কি করে পুরো ভারতে এবং ধরতে গিয়ে শুধু ভারতে না ভারতের বাইরে পৃথিবীতে একটা খবরের কারণে বা কিছু একটা মর্মান্তিক ঘটনার কারণে কেন্দ্রবিন্দু হয়ে উঠলো সবার কাছে, সেটাই আমরা আজকে শোনাচ্ছি। এবং 2006 ডিসেম্বরের আগে এই গ্রামটির নাম কখনো কেউ তেমন ভাবে জানতো
না।
আমরা শুরু থেকে যারা মিস করেছেন তাদের জন্য খুব ছোট করে বলে দিচ্ছি, 2006 ডিসেম্বরের সময় দেখা গেল যে সেই সময় থেকে এই জিনিসটা আসলে মানুষের মাঝখানে ছড়াতে শুরু করলো যে কি হয়েছিল। সেখানে জানা গেল যে সেই নিছারি গ্রাম থেকে বেশ কিছু মেয়ে শিশু বিভিন্ন সময় খেলতে গিয়ে তারা কখনো বাড়ি ফিরে আসেনি,
একটা পানির ট্যাঙ্কে
কাছাকাছি তারা খেলতো, বিকেলে খেলতে যেত, এবং একে একে এরকম করে হারিয়ে যায় অনেকগুলো মেয়ে শিশু। কিছু ছেলে শিশুও ছিল, মানে অনেক শিশু হারিয়ে গেছে। এবং প্রথম দিকে রিম্পা হালদার নামে একজনের আমরা শুরুতেই দেখলাম যে রিম্পা হালদারের বাবা গেছেন পুলিশ চৌকিতে একটা রিপোর্ট করতে মেয়ে হারিয়ে যাবার। তারপরে দেখা গেল যেখান থেকে কাহিনীর মোড়টা ঘুরে গেছে যে পায়েল নামে একটি মেয়ে হারিয়ে যাওয়া 21 বছর, সে প্রাপ্ত বয়স্ক, আর যারা হারিয়ে গেছিল তাদের বয়স সবারই 18-19 হারিয়ে যাওয়াতে তার বাবা নন্দলাল একেবারে পুলিশকে খুব ভালো করে জেকে ধরে যে তার মেয়ে কোথায় খুঁজে দিতে হবে। কারণ তার বাবা জানতে পেরেছিল যে নয়ডার কোথায়, নিঠারি গ্রামের কোথায় অনেকগুলো সেক্টর আছে, সেখানে কোথায় গিয়েছিল তার মেয়ে সে ঠিকানাটা জানতো। তার মেয়ে বলে গিয়েছিল যে ইন্টারভিউ দিতে সে 31 নম্বর সেক্টরের 5D এই বাড়িতে যাবে। সে বাড়ির মালিক হচ্ছে মনিন্দর সিং নামে একজন ব্যবসায়ী, এবং তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে, সে অনেক আমরা শুনেছি সে কি উত্তর দিয়েছে, কিন্তু তারপরে কি হলো সেটা জানবো এখন আমরা যে অংশটা শুনবো বা যে পর্বটা শুনবো। তো চলুন তাহলে আমরা শুনি, আর আমাদের লিখে পাঠাবার ঠিকানা যেকোনো মোবাইল ফোন থেকে 111 এবং আজ শর্মিনের ফ্যান পেজ এবং এবিসি ফ্যান পেজ আছে। আমরা গল্প চলে যে আমরা কথা বাড়াচ্ছি না, গল্প শেষে আমরা কথা বলবো।
হুজুর আপনার পায়ে পড়ি, দয়া করেন আমারে হুজুর, ওরে একটু খুঁজে দেন হুজুর,
যেন তুমি তাকে দিয়ে আবার এই ব্যবসা করাতে পারো, তাই না? যাও এখন যাও।
কিছু জানতে পারলে?
স্যার, পায়েল মেয়েটা একটা প্রিপেড সিম কার্ড ইউজ করতো, হারিয়ে যাবার একদিন আগে বদলেছিল।
রেকর্ড চেক করেছো?
স্যার, ফোন কোম্পানি বলছে ফোনটা ফেলে দেওয়া হয়েছে, এই জন্য ফোন নাম্বারটা পাওয়া যাচ্ছে। ফোনটা যদি পাওয়া যায় তাহলে নাম্বারটাও চেক করা যাবে।
তার মানে ফোনটা খুঁজে বের করতে হবে, তাই না?
জি স্যার।
পায়েল যেদিন থেকে হারিয়ে গেছে সেদিন থেকেই ওর মোবাইলও বন্ধ ছিল। প্রত্যেকটা মোবাইল সেটের একটা IMEI নাম্বার থাকে, অর্থাৎ মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি নাম্বার। এই নাম্বারকে বিশেষ প্রযুক্তির সাহায্যে ট্র্যাক করা সম্ভব, আর এভাবে সে ফোন সেটটা কোথায় আছে তা জানা যায়। পুলিশের প্রযুক্তির সাহায্য নিয়ে পায়েলের মোবাইল সেটটা এই মুহূর্তে কোথায় আছে তা বের করার চেষ্টা করতে পারে। প্রায় এক মাস ধরে পুলিশ এই IMEI নাম্বার ধরে পায়েলের মোবাইলটা ট্রেস করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। 2006 সালের ডিসেম্বর মাসে তারা সফলতা দেখা, ফলে সেই মুহূর্তে অন্য একটা সিম কার্ড ব্যবহার করা হচ্ছিল এমন সময় তারা সেটা ধরতে পারল। সেই সিম কার্ডের সম্পর্কে খোঁজ করে দেখা গেল সেটা বারোলা নামের একটা এলাকার রাজপাল নামে একজন লোক ব্যবহার করছে। পুলিশ আর একটুও দেরি না করে খুব তাড়াতাড়ি ওই এলাকায় পৌঁছে গেল। রাজপাল নামের লোকটাকে তারা খুঁজেও বের করল, কিন্তু রাজপাল পুলিশকে জানালো সিম কার্ড তার নামে হলেও কিন্তু সে ব্যবহার করে না। ওই ফোন তার বন্ধু ব্যবহার করে। পুলিশ রাজপালকে ধরে বলল তার বন্ধুর কাছে নিয়ে যেতে। এভাবে রাজপালকে নিয়ে তার বন্ধুর বাড়িতে হাজির হলো পুলিশ। কিন্তু এখানেও আরেক সমস্যা, পুলিশ যখন তাকে জিজ্ঞেস করলো ফোন সে কোথায় পেয়েছে, বন্ধুরা দাবি করলো এই ফোন সে একজন অটোরিকশাওয়ালার কাছ থেকে কিনে নিয়েছে দুই দিন আগে। তখন পুলিশ বললো সেই অটোরিকশাওয়ালাকে তাহলে খুঁজে বের করতে হবে। রিক্সা স্ট্যান্ড কাছেই ছিল, পুলিশ রাজপাল আর তার বন্ধুকে নিয়ে সেই রিক্সাওয়ালাকে খুঁজতে বের হলো। সারাদিন ধরে খুঁজে অবশেষে তারা সেই রিক্সাওয়ালাকে শনাক্ত করতে পারল। ধরার পর রিক্সাওয়ালা প্রথমে প্রচন্ড ভয় পেল, তারপর কাঁদতে লাগল। পুলিশ তবুও জোর করেই তাকে থানায় ধরে নিয়ে এলো।
তাই বল, এই ফোন তুই কোথায় পেলি? না হলে কিন্তু খুব বিপদে পড়ে যাবি। যদি বাঁচতে চাস তো সত্যি কথা বল।
সব কিছুদিন আগে একজন প্যাসেঞ্জার ভুলে এই ফোন আমার গাড়িতে রেখে চলে যায় সব। আমি সত্যি বলছি সব, আমি কিছুই জানি না। আমার অনেক বড় অপরাধ হয়ে গেছে স্যার। আমি ফোনটা ফেরত না দিয়ে রেখে দিয়েছিলাম সব। আমার কোনো অপরাধ নাই, আমাকে মাফ করবেন সব, মাফ করবেন।
এই কান্না বন্ধ কর, ওই প্যাসেঞ্জার কোথা থেকে উঠেছিল?
এই সব নয়ডা থেকে। নয়ডা থেকে?
নয়ডা কোন সেক্টর থেকে?
আবার সেই সেক্টর ৩১। ঘুরে ফিরে সব সূত্রই এই সেক্টর ৩১ এর দিকে ইশারা করছে। এখানে কিছু একটা রহস্য আছে তা পুলিশ বেশ বুঝতে পারছিল, কিন্তু পুলিশের কাছে কোনো প্রশ্নেরই নিশ্চিত উত্তর ছিল না। যে লোকটা অটোরিকশাতে ফোন ফেলে গিয়েছিল তাকে ধরতে পারলেই সব রহস্যের সমাধান হবে, কিন্তু পুলিশ কোন সূত্র পাচ্ছিল না যে সেটা কে হতে পারে।
এই ফোনটার সাথে যে সিম কার্ড ছিল সেটা কোথায়?
সব আমার কাছেই আছে সব। এই এই যে
কই দেখি,
এই নেন।
ঠিক আছে তুমি যাও।
আচ্ছা,
পুলিশ এবার একটা নতুন সূত্র পেল, পায়েলের ফোনের সাথে পাওয়া একটা সিম কার্ড। সিম কার্ডটা পরীক্ষা করে দেখা গেল সেটা সুরেন্দ্র কলি নামের একজনের নামে নেয়া। পুলিশ নতুন আরেক ধাঁধায় পড়ল, সুরেন্দ্র কলিটা আবার কি? উত্তর খুঁজতে পুলিশের সিম কার্ডের যত ফোন কলের রেকর্ড আছে সব খুঁজে বের করল। দেখা গেল একটা ল্যান্ডলাইনের নাম্বারে অনেকবার ফোন আসা যাওয়া করেছে এই নাম্বার থেকে। সন্দেহে পড়ে গেল পুলিশ, এই নাম্বারটার অবশ্যই কোনো গুরুত্ব আছে, আর এই ল্যান্ডলাইনটাই বা কার? পরীক্ষা করে দেখা গেল এটা নয়ডা এলাকারই একটা নাম্বার। পুলিশের সন্দেহ তখন চরমে, আর দেরি না করে পুলিশ ফোন করলো সেই নাম্বারটিতে, আর ফোন বেজে উঠল সেক্টর ৩১ এর একটা বাড়িতে। বাড়িটা মনিন্দর সিং এর বাড়ি, বাড়ি নাম্বার D5।
হ্যালো,
আমি নিখারি থানার থেকে বলছি। এই নাম্বারটা কোন এলাকার?
জি নিখারি।
বাড়ি নাম্বার
D5।
এটা কি মনিন্দর সিং এর বাড়ি?
জি স্যার।
তুমি কে?
আমি ওনার বাড়িতে কাজ করি।
ঠিক আছে, মনিন্দর সিং কে বলবে উনি যেন আজকেই থানায় যোগাযোগ করেন।
জি আচ্ছা স্যার।
পুলিশের সব সন্দেহ আবারও গিয়ে পড়লো মনিন্দর সিং এর উপর। সব সূত্র ঘুরে ফিরে ইশারা করছে চারিদিকে। মনিন্দরকে আবারও থানায় ডাকা হলো, তিনি বিরক্ত মুখে দেখা করতে আসলেন।
বসুন মনিন্দরজি।
আচ্ছা, বারবার কেন আমাকে ডেকে পাঠান বলুন তো? আমি তো বলেছি আমি এই কেসের ব্যাপারে কিছুই জানি না।
তাই নাকি? আচ্ছা দেখুন তো এই ফোন নম্বরটা কার?
এটা আমি জানি না।
জি, এই নম্বর থেকে পায়েলের ফোনে অনেকবার ফোন করা হয়েছে, আবার আপনার বাসার ল্যান্ডলাইনেও এই নম্বর থেকে অনেকবার কল গেছে।
দেখুন ইন্সপেক্টর স্যার, আমি তো বাসায় একলা থাকি না, আমার অনেক চাকর বাকর আছে, কত মানুষই তো থাকতে পারে।
আপনি সুরেন্দ্র কলি নামে কাউকে চেনেন?
হ্যাঁ, সে তো আমার বাসার কেয়ারটেকার, সে আবার কি করলো?
সে এখন কোথায়?
সে তো পাঁচ দিন ধরে ছুটিতে।
ছুটিতে? হঠাৎ তাকে ছুটি দিলেন কেন?
তার মা খুব অসুস্থ,
মাকে দেখতে গেছে। ওর মায়ের একটাই ছেলে।
এবার পুলিশ যেন একটা বড় সূত্র খুঁজে পেল। মুনিন্দরের কাছ থেকে জেনে পুলিশ বুঝতে পারল, প্রথম দিন তার বাড়িতে গিয়ে যে চাকরের সাথে তাতে দেখা হয়েছিল সেটাই সুরেন্দ্র ছিল। সুরেন্দ্রই আসলে সেই লোক যে অটোরিকশায় ওই ফোনটা ফেলে গিয়েছিল। আর এত সব ঘটনার প্যাঁচে অবশ্যই সুরেন্দ্রের কোনো হাত আছে। ছুটিতে যাবার আগে সুরেন্দ্র বলে গিয়েছিল সে নিজের বাড়িতে যাচ্ছে। পুলিশ উত্তরাখণ্ডের ওই এলাকায় সুরেন্দ্রকে পাগলের মতো খুঁজতে শুরু করল, কিন্তু যেই বাড়ির ঠিকানা সে দিয়ে গিয়েছিল সেখানে সে ছিল না। এখন আর মনিন্দর সিং পুলিশের সন্দেহের বাইরে ছিল না, তাই তার বাড়ি ভালোভাবে খানাতল্লাশি করা হলো। পায়েল কি সত্যিই হারিয়ে যাবার দিনে এই বাড়িতে এসেছিল? কিভাবে সেটা জানা সম্ভব হতে পারে? এটা নিশ্চিত হবার জন্য পুলিশের দরকার ছিল একটা শক্ত প্রমাণ, আর পুলিশ এবার সেটা পেয়েও গেল। পুরো বাড়িটা পাগলের মতো খুঁজতে খুঁজতে হঠাৎ পুলিশের চোখে পড়ল বিছানার তলায় একটা জিনিস। আর সেটা ছিল স্যান্ডেল, মেয়েদের একজোড়া স্যান্ডেল। এই সেই স্যান্ডেল যেটা পরে পায়েল শেষবারের মতো ঘর থেকে বের হয়েছিল। পায়েলের বাবা সত্যি কথাই বলেছিলেন, ওই দিন সকালে অবশ্যই পায়েল 31 নম্বর সেক্টরের এই বাড়িতে এসেছিল। স্যান্ডেলটা দেখা মাত্রই পায়েলের বাবা নন্দলাল হাউ মাউ করে কান্নায় ভেঙে পড়ল।
এইতো আমার মেয়ের স্যান্ডেল, ও ভগবান আমার মেয়ে! আমি বলেছিলাম না এই যে দেখেন ইন্সপেক্টর সাহেব, আমি জানতাম ওই আমার মেয়েকে খুন করেছে। বল বল তুই আমার মেয়েকে কেন খুন করলি? বল আমার মেয়ে তোর কি ক্ষতি করছিল?
কি করবেন, স্পিড খেয়ে বাড়তি এনার্জি মানুষ কোথায় কাজে লাগাচ্ছে সেটাই দেখবো আমরা এই শোতে। ওই তো দেখা যাচ্ছে কিছু লোক স্পিড খাচ্ছে। আরে আরে আপনারা এত বড় একটা কামান নিয়ে কোথায় যাচ্ছে?
বাড়িতে বসার খুবই উৎপাত, তাদের সাহায্য করতেই এই কামান লাগে আর কি।
একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ হিসেবে যখন আমি ফুটপাতে হাঁটি তখন কেবলই মনে হয় এত উঁচু নিচু কেন, আমি কি আসলে ফুটপাতে হাঁটছি নাকি হিমালয় পাড়ি দিচ্ছি?
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ক আলোচনা অনুষ্ঠান আমাদের কথা শুনুন প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার বেলা 2:20 এবিসি রেডিও FM 89.2 এ।
প্রকল্প অর্থায়নে ইউরোপীয় ইউনিয়ন এবং সহ অর্থায়নে সাইট সেভার, বাস্তবায়নে সাইট সেভার ও এর পার্টনার সংস্থা ভিপ ও এবিসি।
প্রতিবন্ধী ব্যক্তির অধিকার প্রতিষ্ঠায় আপনার সমর্থন চাই।
একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ হিসেবে যখন আমি ফুটপাতে হাঁটি তখন কেবলই মনে হয় এত উঁচু নিচু কেন, আমি কি আসলে ফুটপাতে হাঁটছি নাকি হিমালয় পাড়ি দিচ্ছি?
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ক আলোচনা অনুষ্ঠান আমাদের কথা শুনুন প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার বেলা 2:20 এবিসি রেডিও FM 89.2 এ।
প্রকল্প অর্থায়নে ইউরোপীয় ইউনিয়ন এবং সহ অর্থায়নে সাইট সেভার, বাস্তবায়নে সাইট সেভার ও এর পার্টনার সংস্থা ভিপ ও এবিসি।
প্রতিবন্ধী ব্যক্তির অধিকার প্রতিষ্ঠায় আপনার সমর্থন চাই।
একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ হিসেবে যখন আমি ফুটপাতে হাঁটি তখন কেবলই মনে হয় এত উঁচু নিচু কেন, আমি কি আসলে ফুটপাতে হাঁটছি নাকি হিমালয় পাড়ি দিচ্ছি?
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ক আলোচনা অনুষ্ঠান আমাদের কথা শুনুন প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার বেলা 2:20 এবিসি রেডিও FM 89.2 এ।
প্রকল্প অর্থায়নে ইউরোপীয় ইউনিয়ন এবং সহ অর্থায়নে সাইট সেভার, বাস্তবায়নে সাইট সেভার ও এর পার্টনার সংস্থা ভিপ ও এবিসি।
প্রতিবন্ধী ব্যক্তির অধিকার প্রতিষ্ঠায় আপনার সমর্থন চাই।
ভেসে যাই সুরে, হারিয়ে যাই গানে, বন্ধু শামিলের সাথে লা ক্লাসিকে প্রতি বুধবার দুপুর 3টার খবরের পর শুধুই এবিসি রেডিওতে।
Ah!
ছোট্ট বিরতি নিয়েছিলাম। বিরতির আগে আমরা শুনছিলাম যে অবশেষে নন্দলাল সেই বাড়িতেই পুলিশকে নিয়ে পৌঁছে যায় এবং খুঁজে পায় তার মেয়ের
একজোড়া,
এবং সেই একজোড়া স্যান্ডেল পাওয়া থেকে প্রমাণ হয়ে পুরোপুরি প্রমাণ হয়ে যায় যে আসলেই পায়ে সে বাড়িতে গিয়েছিল সেটি। আর এরপরে সে বাড়ির যে কাজের লোকটি ছিল তাকে ছুটি দেওয়া হয়েছে, মনিন্দর সিং যেটা বলল সে বাড়িতে নেই, এবং টেলিফোনটাও খুবই রহস্যজনক ভাবে দেখো কিভাবে EMI নাম্বারটা
বের করা হয়েছে,
সেটা থেকে বের করা হয়েছে যে ফোনটা কারা খেয়েছিল, এবং ফোনটা পাওয়াতেই আরো সহজ হয়ে গেছিল পুলিশের কাছে পুরো ব্যাপারটা। আমার মনে হয় আমরা কথাটা বলে বাকিটা শুনি, অন্য কথা বললে হয়তো মাঝখানে যে গল্পের যে কন্টিনিউটিটা ছিল সেটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, খুব মনোযোগ দিয়ে বাকি গল্পটা মানে সত্যি কাহিনীটা শুনতে থাকুন। আমরা ফিরে আসছি একটু পর, লিখে পাঠাবার ঠিকানা হচ্ছে 333 যে কোনো মোবাইল থেকে। আর কোনো সন্দেহ ছিল না, পায়েল অবশ্যই সেদিন সকালে এই বাড়িতে এসেছিল, কিন্তু প্রশ্ন হলো পায়েল এখন কোথায়, এই বাড়ি থেকে সে কোথায় কিভাবে গেল, নাকি এই বাড়িতেই মনিন্দর তাকে খুন করেছে, মনিন্দর সিং এখন ফেঁসে গিয়েছিল, সব সন্দেহই মূলত তার উপরে গিয়ে পড়ছে। পুলিশ তাকে কড়া জিজ্ঞাসাবাদ শুরু করলো, কিন্তু মনিন্দর বারবারই সবকিছু অস্বীকার করতে লাগল।
ইন্সপেক্টর সাহেব, আমার কথা বিশ্বাস করেন, আমি সত্যিই পায়েলকে সেদিন ডাকিনি, আমি তো বাড়িতেই ছিলাম না, আমি কেন তাকে ডাকব, আমার সাথে তো ওই দিন ওর সাথে ফোনে কথাও হয়নি, আমি একদম সত্যি বলছি স্যার।
আপনি তো এখন পর্যন্ত কত সত্যি কথাই বললেন মনিন্দরজি, এখন আর আপনাকে কিছু বলতে হবে না, এখন যা বলার তা বলবে আপনার চাকর সুরেন্দ্র কর্মী, আর তাকে ধরতে সাহায্য করবেন আপনি, যদি বাঁচতে চান হয় তাকে ধরতে সাহায্য করুন, নয়তো এই ঘটনার পুরো দায় আপনার একার উপর পড়বে।
মনিন্দরের কাছে আর কোনো উপায় ছিল না, নিজেকে বাঁচাবার জন্য সে সুরেন্দরকে ধরিয়ে দিতে রাজি হলো। সুরেন্দরের নতুন নাম্বার তার কাছে ছিল, সে সুরেন্দরকে ফোন করলো। এদিকে সুরেন্দর তখন পালিয়ে যাবার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছিল, একটা রেল স্টেশনে ট্রেনের অপেক্ষায় সে লুকিয়েছিল।
আমি গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছি সাহেব, আমি পাঞ্জাব চলে যাচ্ছি সাহেব, আমার খুব ভয় করছে, আমি তো কিছুই করি নাই সাহেব, আমাকে বাঁচা।
আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখি তুই কি করা যায়, তুই ওখানে থাক।
জি আচ্ছা সাহেব।
পুলিশ সুরেন্দরকে ধরার জন্য ফাঁক পাচ্ছে, যে রেল স্টেশনে সে পালিয়েছিল সেখানে সাদা পোশাকে পুলিশ পাঠানো হলো। সুরেন্দরের চেহারা বর্ণনা মনিন্দরের কাছ থেকে নেওয়া হয়েছিল, অল্প কিছুক্ষণের মধ্যে সেখানে পুলিশের একটা দল পৌঁছে গেল, তারপর চারদিক থেকে ধীরে ধীরে সুরেন্দরকে ঘিরে ফেলা হলো। সুরেন্দর শেষ মুহূর্তে কি করে যেন টের পেয়ে গেল, প্রাণ পণে সে দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করছে, কিন্তু এবার আর সে কিছুতে পালাতে পারে, অনেকগুলো পুলিশ তাকে চারপাশ থেকে জাপটে ফেলল। ধরা পড়ল পায়ের গায়েব হয়ে যাবার এইসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র সুরেন্দর খান। পায়েল বেঁচে আছে না মরে গেছে, তার সাথে আসলে কি ঘটেছিল, এই সব কথা যে বলতে পারবে সে একমাত্র সুরেন্দ্র কলি। পুলিশের মনে আর কোনো সন্দেহ ছিল না যে এবার পায়েল অন্তর্ধান রহস্য পুরোপুরি সমাধান হয়ে যাবে, কিন্তু ভয়াবহ এক ধাক্কা অপেক্ষা করছিল পুলিশের জন্য আর সমস্ত দেশবাসীর জন্য, যা তারা কখনো ভাবতে পারেনি যে কেঁচো খুঁড়তে বেরিয়ে আসবে সাপ, যে রহস্য নিয়ে 1.5 বছর ধরে পুলিশ কোনো কুলকিনারা করতে পারেনি তার সূত্র এমনভাবে তাদের হাতে চলে আসবে, এমন একটা কেসের হাত ধরে যে কেসের সাথে কোনো সম্পর্কই নেই বলে পুলিশ ভেবেছিল, নিথারের হারিয়ে যাওয়া শিশুদের রহস্য,
দেড় বছর হতে চলল নিঠারির বাচ্চাদের রহস্যময় অন্তর্ধানে। সেইসব বাচ্চাদের বাবা মায়েরা পুলিশ থানায় ঘুরে ঘুরে হাঁপিয়ে গেছে। তারা জানত না যে তাদের এই লম্বা অপেক্ষা শেষ হবার পথে। কিন্তু সে শেষ হওয়া কি খুব করুণ ছিল? হ্যাঁ, পায়েল রহস্য আর নিঠারির বাচ্চাদের হারিয়ে যাওয়ার রহস্যের সূত্র একই সাথে জুড়ে আছে। আর এর সাথে জুড়ে ছিল এমন এক ভয়ঙ্কর সত্য যা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল। কি ঘটেছিল নিঠারিতে আর কিভাবে হলো সেই রহস্যের সমাধান? কি ছিল সেই ভয়ঙ্কর সত্য? আসুন এখন সেটা জানি। আমরা এখন আসল কাহিনীতে যাব, মূল কাহিনীতে। আমরা এতক্ষণ দেখলাম যে এতগুলো শিশু হারিয়ে গিয়েছিল উত্তরপ্রদেশের নয়ডা এলাকার নিঠারি নাম ছোট্ট গ্রাম থেকে, যে নিঠারি নামের গ্রাম থেকে আগে কেউ চিনতই না। এবং এই শিশুগুলো অন্তর্ধান হবার কারণে, হারিয়ে যাবার কারণে একেবারে পুরো ভারত রাষ্ট্রের কেন্দ্রবিন্দু হয়ে গিয়েছিল মিডিয়ার কাছে সব জায়গাতে। এই নিঠারি নামের ছোট্ট গ্রামটি, যেখান থেকে দেড় বছরে প্রচুর শিশু হারিয়ে গেছে। এবং আমরা একসময় দেখতে পেলাম যে পায়েল নামে 21 বছরের একটি মেয়ে হারিয়ে যায়, এবং তাকে খুঁজতে গিয়েই যেটা একটু আগে বলা হলো যে কেঁচো খুঁটে সাপ বেরিয়ে গেছে। অর্থাৎ এই পায়েল হারিয়ে যাবার সঙ্গে এতগুলো শিশুর একটা হারিয়ে যাবার একটা সম্পৃক্ততা আছে কোথায় যেন, আমরা এখনো কিন্তু কিছু জানি না। কিন্তু জানবো এর পরের পর্বে, অর্থাৎ আর একটু অপেক্ষা, এক্ষুনি আমরা চলে যাচ্ছি সেই পরের পর্বে। কিন্তু জানিয়ে দেবে, মানে জানবার আগে জানিয়ে দিচ্ছি
আমাদেরকে লিখবার ঠিকানা ABC রেখে আপনার কথাগুলো লিখে পাঠিয়ে দিন 2221 এই নম্বরে।
আর আজ শামীরের ফ্যান পেজ এবং ABC-র ফ্যান পেজ তো আছে আপনাদের সঙ্গে। কুয়াশায় আছি আমি শামী,
আর আমি অনিন্দ্য।
আর শুনছেন ABC রেডিও FM 90.2। সুরেন্দর ধরা পড়ার পরে মনিন্দর আর সুরেন্দর দুজনের উপরে চার্জ গঠন করা হলো। এরপর বিস্তারিত তদন্তের প্রক্রিয়া শুরু হয়। তবে এর মাঝে ঘটে গিয়েছিল আরো অনেক ঘটনা। পায়েল কেসে নিশ্চিতভাবেই সুরেন্দরই দায়ী ছিল। হারিয়ে যাবার আগের দিন পায়েলের নম্বরে সুরেন্দরের ফোন করা আর সুরেন্দরের কাছে পায়েলের ফোন সেট থাকাটাই যথেষ্ট প্রমাণ ছিল পুলিশের জন্য। সুরেন্দরকে জেলে ভরার জন্য তাদের আর কিছু দরকার ছিল না। তদন্তে বের হয়ে আসছিল একে একে সব সত্য। মনিন্দর তার বাড়িতে প্রায় বিভিন্ন মেয়েদের ডাকতেন তার এন্টারটেইনমেন্টের জন্য। পায়েল সেই সব মেয়েদেরই একজন ছিল। সুরেন্দরের একসঙ্গে লোভ গিয়ে পড়ে পায়েলের উপর, কিন্তু মালিক থাকতে নোংরা কামনা চরিতার্থ করার কোনো উপায় ছিল না তার। পায়েলের ফোন নম্বর সুরেন্দর একবার এই বলে নিয়েছিল আরো খদ্দের পেলে সুরেন্দর যেন তাকে জানায়। সেই সুযোগটাই সুরেন্দর নিল। মালিক যখন কিছুদিনের জন্য শহরের বাইরে গেছে, তখন পায়েলকে ফোন করে সে খবর দেয় যে খুব ভালো একজন খদ্দের পাওয়া গেছে। পায়েলও কথাটা বিশ্বাস করে সে বাড়িতে আসে। পায়েল ভাবতেও পারেনি সুরেন্দরের মনে এমন ইচ্ছা থাকতে পারে। আসলে কি ঘটেছিল সেদিন পায়েলের সাথে?
বাসে কেউ নাই?
না, কেউ নাই। একটু বসেন আপনি, উনি এখনই চলে আসবে।
ঠিক আছে।
আপা, এই যে আপা, এই যে বাইরে গরম থেকে এসেছেন,
এই শরবতটা খান, আরাম লাগবে।
খুব ভালো করেছো, আমার খুব পান পিপাসা লেগেছিল। দাও দাও দাও।
তোমাকে তোমার কেমন লাগে?
কি বলতে চাও?
না মানে আমি যদি তোমার টাকা দিই
বদমাস তোর এত বড় সাহস হ্যাঁ তুই আমার দিকে নড়িস আরে চাকর হয়ে তুই আমাকে টাকা দেখাস
কেন তোমার সমস্যা কি
কত টাকা হলে তুমি রাতে হুবা কর দেখি
সারা জীবনের রোজগার দিয়ে তুই আমার পায়ের একটা নখ কিনতে পারবি না এত বড় সাহস হ্যাঁ দাঁড়া তোর খুব ভালো বেড়েছে না তোর মালিককে সব বলছি আমি তারপর দেখ তোর কি হয়
না 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 আমার ভুল হয়েছে আমাকে মাফ করবেন আমি এখান থেকে চলেই রেখেছি আপনি এখানে একটু বসেন উনি এখনই চলে আসবে
সাহস এই চাকরটা মাথাটা ঘুরছি কেন না পাশে চলে যাই
আমি চেক কর না আমি চেক করতাম আমাকে তুই চেক কর বলি চেক করলে কি করতে এখন এখন তো তুই আর কিছু করতে পারবি না তোর থেকে তোর লাশই অনেক বেশি ভালো
এইভাবে পায়েলকে খুন করলো সিলিন্ডার তারপর ধর্ষণ করলো ওর মৃতদেহটাকে নিজের সব কামনা চরিতার্থ হলে পরে পায়েলের দেহটাকে টুকরো টুকরো করে কেটে ফেলেছিল এরপর রান্না করে খেয়ে ফেললো তার শরীরের বিভিন্ন অংশ আর একটা বস্তায় শরীরের বাকি অংশগুলো ভালো করে বেঁধে ফেলে দিল নালায় আসলে সিলিন্ডার ছিল একটা ভয়ঙ্কর সাইকোপ্যাথ আর তার ছিল ভয়াবহ বিকৃত কামনা যাকে বলে নেক্রোফিলিয়া এর অর্থ হলো সুরেন্দর মৃতদেহের সাথে শারীরিক সম্পর্ক করত এটা ছিল তার নেশার মতো নেক্রোফিলিয়া শব্দটা হয়তো অনেকের কাছে অপরিচিত যাদের কাছে খুব অপরিচিত এই শব্দটা তাদের জানার জন্য আমি আরো কিছু তথ্য দিচ্ছি এটা একটা গ্রিক শব্দ নেক্রো কথাটার অর্থ হলো মৃতদেহ বা লাশ আর ফিলিয়া শব্দটা দিয়ে বোঝানো হয় কোনো কিছুর প্রতি তীব্র আকর্ষণ বা অবসেশন ভয়ঙ্কর সব সাইকোপ্যাথদের এরকম মানসিক রোগ ছিল যার ফলে তারা মৃতদেহের প্রতি কামনা বোধ করত আর এজন্য একের পর এক মানুষ খুন করত সাধারণত দেখা গেছে এইসব সাইকোপ্যাথরা প্রতিবাদ বা রিজেকশন সহ্য করতে পারে না বা তাদের আত্মবিশ্বাসের চরম অভাব থাকে এবং পরে তারা এই ধরনের ম্যানিয়াকে পরিণত হয় জীবন্ত মানুষের কাছে ছোট হবার তীব্র ভয় থেকে তারা এই কাজটি করে থাকে ইচ্ছা মতো বিকৃত আচরণ করার স্বাধীনতার জন্যও তারা এমন করে সুরেন্দার ছিল এমনই এক ম্যানিয়াক পুলিশ যখন তাকে থানায় নিয়ে মারধর করতে শুরু করল তখন সে এমন সব সত্য স্বীকার করতে থাকলো যা শুনে পুলিশ পর্যন্ত হতভম্ব হয়ে যায় সারা দেশে আলোচনা আর সমালোচনার ঝড় বইতে সুরিন্দর জানায় গত 2 বছরে নিঠারি থেকে যত বাচ্চা হারিয়েছে সব কিছুর পেছনে তার হাত আছে কিভাবে কি ঘটত কেন সে এমন করত সব কিছুই ধীরে ধীরে উগড়ে দিতে থাকে সে প্রতিটা বাচ্চাকে নিষ্ঠুরভাবে হত্যা করত সুরেন্দর আর পায়েলের মতোই একইভাবে তাদের লাশের সাথে ধর্ষণ করত এরপর টুকরো টুকরো করে কেটে ফেলত সে লাশগুলোকে লাশের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কাঁচা এবং রান্না করে খেয়ে ফেলত সে মনিন্দরের বাড়িটা ছিল বিশাল এলাকা নিয়ে চারিদিক দেয়াল দিয়ে ঘেরা তাই এই এলাকার মাঝখানে কি হতো তা বাইরের কেউ কোনো দিনও জানতে পারেনি বাড়ির ভিতরে একটা পানি ছাড়া কুয়া ছিল অর্থাৎ পরিত্যক্ত একটা কুয়া ছিল সেটার ভেতরে লাশের বাকি টুকরোগুলো ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে দিত এইভাবে অন্তত 31 জন বাচ্চাকে হত্যা করেছিল সে যার বেশিরভাগই ছিল মেয়ে এই বাচ্চাগুলোকে কিভাবে নিজের বাড়িতে ডেকে আনত সেটারও ভয়াবহ বর্ণনা দেয় সে। এক একজনকে লোভ দেখানোর জন্য এক এক রকম বুদ্ধি করতে সুরেন্দর। একদম ছোট বাচ্চা যারা তাদেরকে চকলেট বা টফির লোভ দেখিয়ে ডেকে নিয়ে যেত, আর যারা একটু বড় ছিল তাদেরকে বলতো বাড়ির ঘরের কাজ করার চাকরি দেবে, বাড়িতে ম্যাডাম আছে তিনি চাকরি দেবেন, তিনি তোমাকে ডাকছেন, এইসব বলে বাচ্চাদের ভুলিয়ে ভালিয়ে মেয়েদের ভুলিয়ে ভালিয়ে ঘরের ভেতর নিয়ে আসতো সে। আর একবার বাচ্চাটা ঘরে ঢুকে পড়লে কোনো কিছু বুঝে ওঠার আগেই কোনো ওড়না বা কাপড় বা দড়ি দিয়ে গলা পেঁচিয়ে খুন করে ফেলত তাকে। নিঠারি রহস্য পুলিশের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছিল, D5 নাম্বার বাড়ির ভেতরে ও বাইরে প্রমাণ খোঁজার জন্য তদন্ত শুরু করল পুলিশ। সেখানকার মাটি খুঁড়ে পাওয়া গেল ফাইলের জিনিসপত্র, ব্যাগ, আর আরো পাওয়া গেল অসংখ্য কঙ্কাল ছোট বাচ্চাদের। স্তব্ধ হয়ে গেল পুরো ভারতের লোকেরা, প্রতিবাদে ফুসে উঠল তারা। মানুষ কতটা অমানুষ হলে এতগুলো ছোট শিশুদের এভাবে হত্যা করতে পারে? জনতার সমস্ত আক্রোশ গিয়ে পড়ল শুধু যে সুরেন্দর আর মুনিন্দরের উপর তাই নয়, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে পারে। মিডিয়া এবং সাধারণ মানুষ অভিযোগ করতে লাগল সুরেন্দরের মালিক মুনিন্দরও এইসবের সঙ্গে জড়িত ছিল আর তিনিও এসব জানতেন, কিন্তু পুলিশ টাকা খেয়ে তাকে বাঁচানোর চেষ্টা করছে। হারিয়ে যাওয়া বাচ্চাদের বাবা মায়েরা কিছুতেই মেনে নিতে পারছিলেন না তাদের বাচ্চাদের এই ভয়ঙ্কর পরিণতি। তারা ভীষণ রকমের আন্দোলন আর প্রতিবাদ করতে লাগে। জনতার এই প্রচন্ড আক্রোশের মুখে কেসটা পুলিশের কাছ থেকে নিয়ে CBIকে দেওয়া হল। বড় বড় নেতা মন্ত্রীরা সচকিত হয়ে উঠলেন। 2007 সালের জুনে চার্জ গঠন করে তদন্ত করতে শুরু করল CBI। তদন্তের প্রথমেই তারা এই প্রশ্নের উত্তর বের করতে চেষ্টা করল, দুইজন মাত্র লোক মিলে এতদিন ধরে এতগুলো বাচ্চা যে খুন করেছে এর পেছনে সত্যিকারের কারণ কি হতে পারে। এর জন্য CBI পায়েলের কেসটা খুঁটিয়ে পরীক্ষা করতে শুরু করল। মুনিন্দর এই খুনগুলোর সাথে কতটা জড়িত ছিলেন, নাকি শুধু সুরেন্দরই এইসব খুন করেছেন আর মুনিন্দর কিছুই জানতেন না? বার বার করে D5 নাম্বার বাড়ির প্রতিটি ইঞ্চিতে তল্লাশি চালিয়ে যাচ্ছিল CBI। ফরেন্সিক টিম বাড়ির ভেতরের মাটি খুঁড়ে আলামত বের করছিল। একে একে পাওয়া যেতে লাগলো বাচ্চাদের শরীরের বিভিন্ন অংশ, কঙ্কাল, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আলাদা আলাদা জায়গায় এগুলো পুঁতে রাখা হয়েছিল। ফলি জানিয়েছিল লাশের মাথাগুলো বাড়ির পেছনের অংশে আছে, সেই অনুযায়ী খোঁজ করে ঠিকই পাওয়া গেল সেগুলো সব। এবার CBIকে পরীক্ষা করে দেখতে হবে যে লাশের অবশিষ্ট অংশগুলো পাওয়া গেছে সেগুলো কি নিঠারি থেকে গায়েব হয়ে যাওয়া বাচ্চাদেরই ছিল। আর এটা নিশ্চিত হবার জন্য নেওয়া হলো বিশেষজ্ঞদের সাহায্য। তারা লাশের বিভিন্ন পচে গলে যাওয়া টুকরোগুলোর DNA পরীক্ষা করতে শুরু করল। হায়দ্রাবাদের একটা আধুনিক ল্যাবরেটরিতে এইসব পরীক্ষাগুলো করা হয়েছিল। ঘরের ভেতরে বাচ্চাদের যে পোশাক আশাকের টুকরো পাওয়া গিয়েছিল সেগুলো পরীক্ষা করা হলো। বাচ্চাগুলোর বাবা মায়েদের ডাকা হলো সেগুলো শনাক্ত করার জন্য। বাচ্চাদের বাবা মায়েরা এতকাল ধরে বাচ্চাগুলোর ছবি নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন, তাদের ওপর দিয়ে ওই মুহূর্তে যে ঝড় যাচ্ছিল তা আমরা হয়তো কল্পনাও করতে পারবো না, কিন্তু আরো অনেক কাহিনী ঘটতে তখনও বাকি ছিল। সুরেন্দর যে বয়ান দিয়েছিল তাতে জানা যায় বাচ্চাগুলোকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসে সে প্রথমেই খুন করে ফেলত, আর শিকারের জন্য সে মেয়ে বাচ্চাদেরকে বেশি পছন্দ করত কারণ তাদেরকে দিয়ে সে তার কামনা চরিতার্থ করত। কিন্তু কোনো মেয়েকে সুবিধা মতো না পেলে বাচ্চা ছেলেদেরকে সে ভুলিয়ে আনত। সবকিছু স্বীকার করে নিয়ে পরিষ্কার করে বলে দিয়েছিল সুরেন্দর, কিন্তু CBI আর দেশের মানুষের মনে তখন প্রশ্ন, মুনিন্দর সিং কি এসব খুনের সাথে জড়িত নাকি? D5 বাড়ির মালিক হচ্ছে মুনিন্দর। মিডিয়া দেশবাসীর চোখে সেও ছিল সমান অপরাধী, কারণ তার বাড়ির ভেতরেই এতদিন ধরে এমন ঘটনা চলে আসছিল। এর মাঝে সিবিআই অফিসাররা প্রমাণ পেলেন আরো বড় ষড়যন্ত্রের। মুনিন্দার আর দুজন পুলিশের মাঝে কিছু একটা ষড়যন্ত্র হয়েছিল। এই দুজন পুলিশ মুনিন্দারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ঘুষ দিয়ে পায়েলের কেস থেকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করে, এমনকি তারা মিথ্যা বয়ানও প্রমাণ হিসেবে দাখিল করেছিল। তাহলে কি মুনিন্দার এসবের সাথে জড়িত ছিল? সেই কি তাহলে ছিল মূল খুনি? সিবিআইয়ের মনে হচ্ছিল, এটা কি করে সম্ভব যে একটা বাড়ির ভেতরে দুই বছর ধরে এতগুলো মানুষ খুন হয়ে যাওয়ার পরেও মালিক কিছুই জানতে পারেনি? তাই সিবিআই সিদ্ধান্ত নেয় আরো গভীর তদন্তের। তারা দুইজন আসামির ব্রেইন ম্যাপিং আর নার্কোটিক টেস্ট করে, অর্থাৎ তাদের কথা কতটুকু সত্যি তা জানতে মগজের বিভিন্ন কোষের পরীক্ষা। নার্কোটিক টেস্ট হলো এক ধরনের ওষুধ যেটা খাওয়ালে আসামিদের মিথ্যা বলার ক্ষমতা থাকে না। এইসব পরীক্ষা নিরীক্ষা করে জানা গেল মুনিন্দা সত্যি কথাই বলেছে। সে শুধু কল গার্লদের বাড়িতে ডেকে এনে সময় কাটাত। চারিত্রিক দোষ তার ছিল, কিন্তু খুনগুলোর ব্যাপারে সে কিছুই জানত না। এদিকে সুরেন্দরও এই বলে সাক্ষী দেয় যে সব খুনগুলো সে একাই করেছে, এ ব্যাপারে তার মালিক কিছুই জানত না। কারণ সে যখন শহরে থাকত না, কোনো কাজে শহরের বাইরে যেত, তখনই সুরেন্দর খুনগুলো করত। এরপরে সিবিআইয়ের মাথায় যে প্রশ্নটা এলো তা হলো সুরেন্দর এত নিখুঁত দক্ষতায় কিভাবে লাশগুলো টুকরো করত। সুরেন্দরকে পরীক্ষামূলকভাবে একটা লাশ দিয়ে বলা হলো দেখাতে যে কিভাবে সেই কাজটা করত। ফলাফল যা হলো তাতে সিবিআই আশ্চর্য হয়ে গেল। আসলে সুরেন্দর জানত যে ঠিক কিভাবে কোন দিক দিয়ে কাটলে সব থেকে দ্রুততার সাথে লাশগুলোকে ছোট ছোট টুকরো করে ফেলা যাবে। এরপরেই সে বয়ান দিল সব থেকে ভয়াবহ অংশ, কিভাবে প্রথমবার লাশের অঙ্গ প্রত্যঙ্গ সে খেয়েছিল। লাশ কাটার সময় এক বাচ্চার নরম লিভার হাতে লাগতে ভয়ঙ্কর রকমের এক বিকৃত ইচ্ছা বোধ করে, সে কাঁটাই খেয়ে ফেলে সে লিভারটিকে। এবার সিবিআই পড়ে গেল আরেক দুশ্চিন্তায়। আইন অনুযায়ী যদি কেউ মানসিকভাবে অসুস্থ বা পাগল হয় তাহলে সে অনেকটাই শাস্তি থেকে ছাড়া পেয়ে যায়। সুরেন্দরকে পরীক্ষাকারী ডাক্তার রায় দিল যে তার নেক্রোফিলিয়া, তবে সে যা করেছে তা পুরোপুরি স্বজ্ঞান, অর্থাৎ সে পাগল নয়, সে এক ভয়ানক সাইকোপ্যাথ, শাস্তি যার অবশ্যই প্রাপ্য। এরপর সিবিআই সব তথ্য প্রমাণ সাথে নিয়ে সুরেন্দরের বিরুদ্ধে কেসটা তৈরি করল। পায়েল সহ প্রতিটা বাচ্চার খুন, অপহরণ আর ধর্ষণের অভিযোগে প্রতিটা মামলার জন্য আলাদা আলাদা চার্জশিট দেওয়া হলো, আর সেখানে মুনিন্দরকে এসবের সাথে জড়িত দেখানো হলো না। কিন্তু তাতে খেপে গেল বাচ্চাদের অভিভাবক। তারা অভিযোগ করতে লাগলো মুনিন্দরকে বাঁচানোর জন্য সিবিআইও ষড়যন্ত্র করছে, মিডিয়াও এটাকে সমর্থন করেছিল। ফলে 2009 সালে মুনিন্দর এবং সুরেন্দর এই দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু এরপরেও সমস্ত সাক্ষী প্রমাণ আবারও বিবেচনা করে মুনিন্দরকে মৃত্যুদণ্ড থেকে খালাস দেওয়া হয়। মুনিন্দর সুরেন্দরকে বাঁচানোর জন্য যে চেষ্টা করেছিল আর পায়েলের কেসে পুলিশকে ঘুষ দেওয়ার চেষ্টার অপরাধে এখনও সে জেলের ভিতরে সাজা ভোগ করছে। কিন্তু সুরেন্দর চারটি আলাদা মামলায় মৃত্যুদণ্ড পায়, আরো অনেকগুলো মামলা এখনো বিভিন্ন কোর্টে ঝুলে আছে। কে জানে ন্যায় বিচার কবে প্রতিষ্ঠিত হবে আর কবে এই ভয়ঙ্কর খুনি তার সত্যিকারের সাজা পাবে। অদ্ভুত লোমহর্ষক বিভৎস সত্যি কাহিনী আজকে আমরা শুনলাম কুয়াশায়। অনেকদিন ধরে অনেক বন্ধুরা আমাদেরকে লিখে পাঠাচ্ছিল, বিশেষ করে আমাকে ফ্যান পেজে, তারপরে কুয়াশার যে আমরা চতুর্থ মানে আমরা যে সমস্ত মেসেজগুলো পাই সেখানে তারা জানতে চেয়েছিল যে
তারা অনেকবার অনুরোধ করেছিল আমাদেরকে যে আমরা কোনো এরকম ভয়াবহ পৃথিবীতে ঘটে যাওয়া সত্যি ঘটনা, আমি বেশ কিছু শুরুর দিকে যখন আমি শুরু করি কুয়াশা, তখন বেশ কিছু মার্ডার কেস, তারপরে খুব সত্যি কাহিনী, রহস্য কাহিনীর কিছু নাম, কিছু বইয়ের নাম, কিছু মুভির নাম, কিছু সত্যি ঘটনার টুকরো টুকরো, আচ্ছা পুরোপুরি না, যাতে পরবর্তীতে আমি আনতে পারি, পুরোটা বললে তার হবে না, তখন কিছু নামও দিয়েছিলাম, অনেকে অনেকে আমার মারফতে সেই ছবিগুলো দেখেছে, অনেকে জেনেছেন পরবর্তীতে আমাকে, অনেক সময় ধন্যবাদও জানিয়েছেন সেই নামগুলোর জন্য। তো অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে এরকম একটা আয়োজন করব, এবং আমার মনে হয়েছিল যে এই সিরিয়াল কিলার নিয়ে আমরা কিন্তু কুয়াশা এখন পর্যন্ত কোন এই প্রথম হচ্ছে
সিরিয়াল এপিসোড হচ্ছে আমাদের।
তো এখানে আমরা একটা যে জিনিসটা জানতে পারলাম সেটা হচ্ছে যে নেক্রোফিলিয়া নামে যে মানসিক অশক্তি আছে সেটা সম্পর্কে বিস্তারিত বলেছি আমি, ইভেন আমিও জানতাম না, যে শুনেছিলাম যে নেক্রোফিলিয়া মানেটা কি, বা আমার একটা মোটামুটি ধারণা ছিল যেহেতু আমার খুবই আগ্রহ এসব ব্যাপারে, যে নেক্রোফিলিয়া হচ্ছে মৃতদেহের সঙ্গে, যারা সাধারণত এখানে বিশ্লেষণ করেছে এক জায়গায় যে জীবিত অবস্থায় যারা যে এই জিনিসগুলো চরিতার্থ করতে পারে না, বা তারা যদি রিজেক্ট হয় কখনো, কেউ যদি প্রত্যাখ্যান
করে
ভুগে, পরবর্তীতে তারা তাদের সেই রাগ আক্রোশ সবকিছু সেই মৃতদেহের উপর দিয়ে মেটায়। তো সেই ক্ষেত্রে যে সবসময় মৃতদেহকে দেখা গেছে যে সেই মৃতদেহকে বিকৃত ভাবে ভোগ করা, বা তার লাশ টুকরো টুকরো করে ফেলা, এবং তার শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ খেয়ে ফেলা, সেটাও শুনেছি, এবং অবিশ্বাস্য যে কোন, সাধারণত দেখা গেছে যে আমাদের দেশের সঙ্গে পার্শ্ববর্তী দেশ ভারতের, আমাদের কি বলবো, আমাদের কালচারের সঙ্গে, তাদের অনেক কিছুর সঙ্গে আমাদের কিছু না কিছু মিল আছে, খাবার দাবারের অনেক কিছুর সঙ্গে। তো সেক্ষেত্রে আমার কাছে খুব কেমন যেন জিনিসটা মানে অদ্ভুত লেগেছে যে এরকম, আমি জানি আমাদের চারপাশে হয়তো আছে, আমাদের কাছে হয়তো এখনো পৌঁছয়নি বা এরকম কিছু
দেখতে পাচ্ছি।
হ্যাঁ, যেরকম আমাদের বাংলাদেশে সিরিয়াল কিলার বছর দুয়েক আগে ধরা পড়ছে রসু খাতার নাম, সেও কিন্তু মেয়েদেরকে বিভিন্ন ভাবে একই ভাবে একই পদ্ধতিতে প্রচুর বেশ কিছু মেয়েকে সে খুন করেছিল, রসুখার কাহিনী
প্ররোচনা দিয়ে আসলে নিয়ে এসে।
হ্যাঁ, সেও একটা সিরিয়াল কিলার। দেখা যায় যে সিরিয়াল কিলারদের কিছু একটা টাইপ আছে, ওদের তাদের একটা স্টাইল আছে, তারা বিভিন্ন ভাবে, তারা বিভিন্ন ভাবে না, তারা তাদের ভিকটিমকে তো বিভিন্ন ভাবে নিয়ে আসে তার খুন করবার জন্য, বা যেভাবে তার একই পদ্ধতি ব্যবহার করে, তারা কিন্তু একটা নির্দিষ্ট কি বলবো, যেরকম হয় না যে মানে সূত্র ধরে বা একই ভাবে একই স্টাইলে।
সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে মানে পরে হয়তো ধরা পড়ে, কিন্তু তারা যখন কাজগুলো করে, যেটা মনে হয় পরবর্তীতে তাদের অবস্থা দেখে বা তাদের প্ল্যান দেখে মনে হয় তারা খুব গোছানো কাজ করে।
হ্যাঁ, যেহেতু সে একই টাইপে খুন করছে, একই ভাবে করছে, যার জন্য সে রক্ত হয়ে যাবে, তার সে তো মানসিক বিকৃতি রয়েছে, তার মানসিক রোগী। এখানে যে কথা রয়েছিল যে তাকে নার্কোটিক টেস্ট করা হয়েছিল, তাদের দুজনকে লাই ডিটেক্টর দিয়ে তাকে পরীক্ষা করা হয়েছে যাতে মিথ্যে কথা বলতে না পারে, কিন্তু পরবর্তীতে মুনিন্দারের কথার সঙ্গে সুরিন্দরের কথা তারা যে স্টেটমেন্ট দিয়েছে একই রকম দিয়েছে, আলাদা কিছু না, যার ফলে মুনিন্দর সিংকে আমরা শুনেছি পরে যে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। কারণ একজন মানুষ, এটা কিন্তু খুবই সত্যি কথা, কারো বাড়িতে যদি এতগুলো খুন হয়ে থাকে, সে বাড়ির মালিক কি করে,
স্বাভাবিক
সে বাড়ির মালিক জানে না, এটা বিশ্বাস করা যায়। এবং এখনো কিন্তু তাদের শাস্তি পুরোপুরি হয়নি, অর্থাৎ সুরিন্দর সিং এর চারটা মামলায় তার ফাঁসি হয়েছে, আরো মামলাগুলো ঝুলছে। তো আমি বন্ধুদের SMS করে অনেক কৌতূহল, আজকে অনেকেই লিখেছে, এবং এটা কিন্তু খুব যে অজানা কাহিনী তা না, যাদের এই ব্যাপারে আগ্রহ রয়েছে অনেকেই জানে, এবং যারা নিয়মিত পত্র পত্রিকা পড়েন, টিভি দেখেন, কারণ এটা মিডিয়াতে শুধু লোকাল মিডিয়া না, আমরাও বাংলাদেশ থেকে, আমি কোত্থেকে কাহিনীটা পেলাম, আমি কার জায়গা থেকে পড়ে জেনে বা দেখি আমি আগ্রহ বোধ করেছি, এবং আমি জানিয়ে দিচ্ছি থাকে আমাদের বন্ধুদের SMS পড়তে যাবার আগে, যে আমাদের এই কাহিনীটি স্ক্রিপ্ট তৈরি করেছেন সিফাত মাহমুদ, এবং নাট্যাংশ পরিচালনা করেছেন সাকিব ফারজানা, সাউন্ড এবং এডিটিং এ ছিলেন যথারীতি খালিদ, এবং যারা অভিনয় করেছেন তাদের নাম হচ্ছে কাফি, জাহিদ, খালিদ, মিলু, লোবান, মঞ্জু, শাকিল এবং সাকিব ফারজানা। এবং আমি পুরো কুয়াশা টিমকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সাহায্য করবার এত চমৎকার একটি আয়োজন, মানে আজকে যে এই কাজটা আমি করতে পেরেছি, এটা খুব একটা কষ্টসাধ্য ব্যাপার, কোনো সত্যি ঘটনার জন্য অনেক প্রমাণ লাগে, এবং প্রমাণগুলো যে সঠিক সেটার জন্য ক্রস চেক করতে হয় অনেক সময়, বিশেষ করে মানে মেডিকেল টার্মস যেগুলো থাকে সেগুলো সঠিক কিনা। যেমন একজন বন্ধু লিখেছেন কোথায় গেল তার নাম, তো ফরেন্সিকে সে পড়াশোনা করেছে, সে বলেছে যে একেবারে সঠিক এবং আর্জেন্টিনা নেক্রোফিলিয়া সম্পর্কে আমি অনেক কিছু জানি। তো আমি যারা একেবারে শেষের দিকে পাঠিয়েছেন সেখান থেকে আমি শুরু করছি। আজকে SMS 221-এ লিখেছে একটা আচ্ছা লিখেছেন একটা ভালো গান 5 মিনিটের জন্য, একটা ভালো সিনেমা 3 ঘন্টার জন্য, একটা ভালো কলেজ 2 বছরের জন্য, বাট কুয়াশা শ্যামিন এন্ড ABC রেডিও চিরদিনের জন্য অনেক ধন্যবাদ আপু। আজকের কাহিনীটা আমার কাছে অনেক ভালো লাগলো। আমার নাম সোহরাব, আই এম সরি সোহরাব চাঁদপুর থেকে। আচ্ছা আর MD মোহসিন খান লিখেছেন টাঙ্গাইল সখীপুর থেকে, স্টোরিটা খুবই ডেঞ্জারাস। আর যে লিখেছে মানুষ এত পাষাণ হৃদয় কিভাবে হতে পারে, মানুষের যখন মস্তিষ্ক বিকৃতি দেখা দেয় তখন পাষাণ কেন মানুষ
অনেক কিছু করতে পারে
একটা। আচ্ছা চিটাগাং থেকে চম্পা লিখেছে, চম্পা বড়ুয়া লিখেছে হাই আপু, আজকের কুয়াশা শুনে আমার এবং আমার হাজবেন্ডের পুরো শরীরে কাটা দিয়েছে। তোফাজিল বনানী থেকে লিখেছে স্টোরিটা খুবই ভালো লেগেছে আর অনেক অসম লিখেছে জলিল। একটা লিখেছে চিটাগাং থেকে নাহিদা আপি, মানুষ যে এমন খারাপ হয় তা আমি আগে কখনো ভাবতেই পারিনি। আমি শুরুতেই বলেছি যে আজকে এমন কাহিনী বলবো যেটা আমি কুয়াশাতে বলি শুনলে গা শিউরে উঠবে, শিউরে ওঠার কাহিনী, খুব লোমহর্ষ কাহিনী। আরেকজন লিখেছেন যে আপু কি স্টোরি শুনালে, ইয়াল্লাহ এটা কি মানুষ না পশু, আমি বাকরুদ্ধ। আর শাহিন তো লিখেছে আপু আজকে আমার বার্থডে, সো আই এম ভেরি হ্যাপি। আচ্ছা শাহিন তো তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি, হঠাৎ করে মাঝখানে এরকম একটা লেখা পড়ে আমি একটু, আপু একই স্টোরি শুনালে ভয় মরে যাচ্ছি, ও মাই গড মানুষ এমন নিষ্ঠুর হতে পারে যে জানা ছিল না। মেটাল সিনে লিখেছে আপু স্টোরিটা অসম হচ্ছে এবং যারা অভিনয় করেছে অসাধারণ। আর প্রশান্ত প্রক্রিয়া থেকে লিখেছে আপু তোমার নিউ ফ্রেন্ড, আমি কুয়াশাকে খুব লাইক করি আপু, মানুষকে মানুষের মতন, মানুষ কি মানুষের মাংস খেতে পারে, মানুষ যখন নিষ্ঠুর হয় মানুষ অনেক কিছু করতে পারে।
মানে এখানে কিন্তু বলা হয়েছে যে সে আসলে তখন মানুষ ছিল না, অমানুষ ছিল আর কি,
সে মানে এরকম একটা কাজের লোক, সে সবকিছুই করছে কিন্তু তখন অন্য সময় কাজে অন্য কাজে কোনো ত্রুটি হচ্ছে ভুল
তাও
না, কিন্তু এই একটা জায়গায় এসে সে তার যে অসুস্থতাটা বা তার যে
অসুস্থতাটা সে প্রকাশ করছে।
রিজিচিটাগং থেকে লেগেছে আজকে কুয়াশাটা পুরোই ভিন্ন রকমের, এটা খুবই রহস্য ভরা, প্রায় অনেক কিছু শিখতে পারলাম, আই লাভ ইউ অনিন্দ ব্রাদার থ্যাংকস। আচ্ছা টুটুল লিখেছে ও মাই গড সুরেন্দর, তো সুরেন্দরকে তো মানুষ বা পশু কোনোটাই বলা যায় না, আমার শোনা সবচেয়ে হররিবল ট্রু স্টোরি, একদম সঠিক, এবং সে কারণেই আমি চেষ্টা করেছি, অনেকেই বলেছেন যে আমরা সত্যি ঘটনা শুনতে চাই বহুদিন ধরে। আপু এটা কি শোনালে, আমার তো রাতে ঘুম আসবে না, লিখেছে শিলা। রায়ানা লিখেছে আপু থ্যাংকস, স্টোরিটা অসম ছিল কিন্তু অনেক কষ্টের ছিল। আর অনিন্দ তুমি কি একটু ABC ফ্যান পেজে যেগুলো এসছে সেখান থেকে কিছু পড়ে শোনাবে?
মুক্তা খাতুন লিখেছে যে বিভৎস গল্প, আমি অন্য কিছু চিন্তা করতে পারি না। আমান হোসেন লিখেছেন এও কি সম্ভব। আমাদের আরেক বন্ধু লিখেছেন কি অদ্ভুত কাহিনী, খুবই বিভৎস, এটা কি মানুষ না অন্য কিছু। মইনুদ্দিন লিখেছেন আপু তোমার কথাগুলো ভালো লাগছে, আজকে গল্পটা মানে অদ্ভুত রকমের বিভৎস। নিশাত নোবেল লিখেছে অসাধারণ। উদয় রহমান সাগর দিস স্টোরি ইজ রিয়েলি হান্টেড। অফ মনে লিখেছেন ভয় লাগছে। তাজুল ইসলাম তৌহিদ লিখেছেন ভাইয়া আর্য শারমিনের রিয়েল পেজ কোনটা,
রিয়েল পেজ আমি বলে দিচ্ছি, রিয়েল পেজ অনেকগুলো ফেক পেজ আছে কিন্তু তার মধ্যে সংখ্যা ফ্যানদের বা বন্ধুদের সংখ্যা সবচেয়ে বেশি, সম্ভবত আমি জানি না এই মুহূর্তে 150,000 হয়ে গেছে কিনা বলতে পারবো না আমি ঠিক, আমি মানে ফ্যান পেজে এখন পর্যন্ত ঢুকতে পারছি না, কোন গল্পে চলে গেছিলাম আর SMS পড়ছিলাম 221-এ পাঠানো। সবচেয়ে বেশি 150,000-এর কাছাকাছি বা 50 হয়ে গেছে যেটা, সেটাই হচ্ছে আমার অরিজিনাল পেজ। এছাড়া আমার আর কোনো ফ্যান পেজে, এমনকি একটা কুয়াশা নামে একটা ফ্যান পেজ আছে, কুয়াশা নামে একটা পেজ আছে সেটাও কিন্তু ফেক, আমরা কিন্তু কুয়াশার কোনো পেজ খুলিনি এখন পর্যন্ত। আর ABC-র ফ্যান পেজ আছে, সেখানে প্রায় 3 লাখের উপরে আমাদের ফ্যান আছে, সেটা অরিজিনাল, ABC না অনেক ফেক ফ্যান পেজ খোলা আছে। তো আমি, তুমি কি আর পড়বে নাকি আমি আবার পড়বো?
হ্যাঁ পড়তে পারো।
আচ্ছা আরো ট্রিপল টু ওয়ানে যারা লিখেছেন তারা লিখেছেন আজকের গল্পটা খুবই মারাত্মক, নূর লিখেছেন চিটাগং থেকে, এশা লিখেছে কুয়াশা খুব ভালো কিন্তু এই বিকৃত কাহিনীটা সে শুনতে চায়নি, তার ভালো লাগেনি। আসলে সব ধরনের আমরা কিন্তু শুরুতে বলেছিলাম যে আমরা শুধু অনেক ভাবে চলছি কুয়াশা হয়তো শুধু ভূত নিয়ে আয়োজন হবে, তা কিন্তু না, আমরা কিন্তু নানা রকম রহস্য বলতে যাবো। আজকেটা আমাদের কি রহস্য ছিল না, প্রচুর রহস্য ছিল, কিন্তু এটা সত্যি ঘটনা। যেরকম চাঁদনি হত্যা মামলা, তারপর নিহার বানু, আমরা এরকম, তারপর নার্গিস মার্ডার কেস যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, এগুলো কিন্তু সত্যি ঘটনা এবং কিন্তু প্রচুর রহস্য ছিল। নার্গিস মার্ডার কেস যেটা আমরা শুরু করেছিলাম সেটার মধ্যে এমন রহস্য ছিল যে তার পরিবারের কেউ কত প্রায় বোধ হয় 15-16 বছর বা এরকম বছর হবে যে ধরে তারা জানতোই না যে সে আসলে বেঁচে আছে কি নেই, এবং অদ্ভুত ভাবে আবিষ্কার করা হয় তার কঙ্কাল একটি দোকানের মেঝে থেকে। তো আমাদের কিছু বন্ধু আছে একদম সত্যি ঘটনা শুনতে চায়, কেউ ফিকশন শুনতে চায়, কেউ বড় কোনো রহস্য গল্পকারের বা যে রহস্যের গল্প লিখে থাকেন তাদের গল্প শুনতে চায়। আমরা সব রকমই বন্ধুদের আবদার রাখবার চেষ্টা করেছি এ পর্যন্ত, এবং রেখেওছি কেউ ভূতের বা ভয়ের গল্প শুনতে চেয়েছে সেটাও আমরা শুনিয়েছি। তো মোট কথা, কুয়াশায় যাই থাকুক না কেন রহস্য আছে, কুয়াশা মানেই হচ্ছে রহস্য এবং আস্তে আস্তে রহস্য ভেদ করা। এবং লিখেছে আজকে বাইরেও কুয়াশা, এবিসির ভেতরে কুয়াশা, তাহলে আজকে কুয়াশা খুব জমবে। এবং আমার মনে হয় আজকে মানুষের মধ্যে একটা রিয়াকশন হচ্ছে, এবং মানুষের সচেতন থাকা উচিত বা এরকম ছেলে মেয়ে হারিয়ে গেলে, এবং যেটা প্রথম থেকে দেখা গিয়েছিল যে যখন ছেলে মেয়েগুলো বিশেষ করে বাচ্চাগুলো হারিয়ে যাচ্ছে সেটা সেই এলাকার মানুষজন ধারণা করা হচ্ছে, পুলিশও ধারণা করছে হিউম্যান ট্রাফিকিং এর কোনো ব্যাপার হবে, যে ওদেরকে হয়তো কোথাও পাচার করে দেওয়া হয়েছে বা কোনো ব্রসেলে নিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে মেয়ে বাচ্চাগুলো, কিন্তু তারা খোঁজ নিয়ে গিয়েছে সেখানে, ওইখান সেখান থেকে হারিয়ে যাওয়া কোনো বাচ্চা ছিল না, পুলিশের কাছে কোনো ক্লু ছিল না যতক্ষণ না পর্যন্ত পায়েলের বাবা পুলিশের কাছে গেছিল পায়েলকে খুঁজতে। নাজিম লিখেছে আপু, ও আচ্ছা এটা পড়েছি, আর লিখেছে মানুষ এত খারাপ কিন্তু নাম পাচ্ছে, হেলাল লিখেছে চিটং থেকে, শ্যামিন আপু কেমন আছো, গাজ্যবঙ্গার মতো ভয়ের কাহিনী সবসময় কুয়াশায় প্রচার করা হোক, এটাই আমাদের দাবি আর সময়ের দাবি। গাজ্যবঙ্গার মতন কাহিনী আবারও নিশ্চয়ই আসবে, সামনে অপেক্ষা করতে হবে, কুয়াশা তো এখনই বন্ধ হয়ে যাচ্ছে না। তো ঠিক আছে, আজকে আমার মনে হয় আমাদের কুয়াশার আয়োজন আমরা এখানে শেষ করে দিই, আজকে আমাদের গল্প খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। আর খুব তাড়াতাড়ি মানে কি, আমরা এখন থেকে চেষ্টা করব আমাদের লিসেনারদের অনুরোধেই আগে ভাগেই তারা বলছে গল্প শুরু করতে, এবং যদি গল্প বড় থাকে তাহলে গল্প যতক্ষণ থাকে ততক্ষণই চলবে, আজকে এই পর্যন্ত ছিল। আর যারা ফ্যান পেজে লিখেছেন আমি বাড়ি গিয়ে তাদের ফ্যান পেজে তাদের উত্তর দিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আমি শর্মিন,
আমি অনিন্দু,
কুয়াশা থেকে বিদায় নিচ্ছি, আবারও কথা হবে, শুভরাত্রি।
শুভরাত্রি।
This track was downloaded from FusionBD.com.